This track was downloaded from FusionBD.com.
FM 89.2
Close Up presents Hello 8920 Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে শুরু হয়ে গেল ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন অবশ্যই আপনাদের প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2। জীবনের গল্প এবং জীবনের গল্পে আজকে কে অতিথি আমার সঙ্গে রয়েছে আপনাদের লাখো মানুষের কাছে নিজের জীবনের গল্পটি পৌঁছে দিতে, তার সঙ্গে তো পরিচিত হবই। তার আগে বরাবরের মতোই নিয়ম বলে দিচ্ছি, যদি আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান আমাদের ফোন নম্বরটিতে ফোন করতে হবে। ফোন নম্বরটি হচ্ছে 9115668। আরও একবার বলি 9115668। এছাড়া ফোন করতে পারেন, আরও একটি নম্বর রয়েছে 09613892892। 150তম পর্ব পেরিয়ে আমরা 151তম পর্বের যাত্রা শুরু করছি আজকে, এবং আমরা বলতে চাই ক্লোজ আপ প্রাউডলি প্রেজেন্টস হ্যালো 8920, যেখানে আমরা মানুষের জীবনের কথা বলি এবং এমন সব মানুষ সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে ছিটিয়ে আছেন, অসংখ্য না জানা অজানা মানুষ, সেই সব মানুষের জীবনের গল্প যা আমাদেরকে অনেক অনেক বেশি আবেগ আপ্লুত করে, চমৎকৃত করে, আমরা দুঃখ পাই, কষ্ট পাই, আনন্দ পাই, সেই সব জীবনের গল্পগুলো শুনে। শুধুমাত্র অনুভূতির বেড়াজালে আমরা বাঁধতে চাই না, এবং একই সাথে আমরা এই কথাটাও বলতে চাই এই সব জীবনের গল্প আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য একটা সুন্দর পথ কিংবা পাথেয়র ঠিকানা দেয়। আজকে আমার সঙ্গে যে বন্ধুটি রয়েছে তার সঙ্গে আমরা পরিচিত হব, তার আগে বলতে চাই হ্যালো 8920 আড্ডার কেন্দ্রবিন্দু বলেন হ্যালো 8920 নিয়ে সারা সপ্তাহব্যাপী, এবং আমি আমার বন্ধুদের সাথে বিশেষ করে যারা আছেন হ্যালো 8920 তাদেরকে নিয়ে সারা সপ্তাহব্যাপী যেখানে কথা বলি সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ। বারবার আমরা সেই আইডিটি এখানে বলে দিই, সেই আইডিটি বলে দিচ্ছি, আপনি চলে আসতে পারেন আমাদের এই বন্ধুটিকে দেখার জন্য, যাকে নিয়ে একটা রেডিও স্ট্যাটাস ওখানে দেওয়া হয়েছে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আরও একবার বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আমার সামনে যিনি বসে আছেন তার সঙ্গে একটু পরিচিত হচ্ছে, আপনি আপনার নামটা একটু বলুন তো প্রথমে।
আমার নাম রিয়া।
ফাইন, আমার নাম হচ্ছে কিবরিয়া, কিব রিয়া। ওকে, আমার নামের অর্ধেক আপনি নিয়ে নিয়েছেন। রিয়া নাম হচ্ছে আপনার ডাক নাম তাই না? পুরো নামটা কি?
আসলে ভাই আমি পুরো নামটা বলতে চাচ্ছি না।
পুরো নামটা আপনি বলতে চাচ্ছেন না? আচ্ছা, মানে আপনি আপনার গল্পের যদি পুরো নামটা বলেন তাহলে হয়তো বা প্রবলেম হতে পারে, সে কারণে বলতে চাচ্ছেন না। ঠিক আছে, কোথায় জন্মেছেন আপনি?
চট্টগ্রাম।
বর্তমানে কোথায় থাকছেন, কোন জেলাতে?
বর্তমানে ঢাকায় আছি, ঢাকা টালি অফিস, ওই জায়গার নাম
টালি অফিস। রিয়া আজকে আমাদের সঙ্গে রয়েছেন। রিয়া, আপনার আনুমানিক বয়স কত?
আমি আসলে বয়স জানি না, কিন্তু আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি 25 বলি।
25 বলেন? 25 বছরের রিয়া, যিনি আসলে তার সঠিক বয়সটা জানেন না, জন্মেছিলেন চট্টগ্রামে এবং সে এখন মোহাম্মদপুরের ঢাকার কোন একটা এরিয়াতে আছে, তার জীবনের গল্প আজকে হ্যালো 8920 প্রচার করা হচ্ছে। তো শুরু করুন, আপনি শৈশব থেকে শুরু করুন।
আমি ভাইয়া শুরু করতে চাই আমার বাবা মার থেকে। আমার বাবার বাড়িও বোলায়, আমার মায়ের বাড়িও বোলা। তো আমার বাবা যখন বিয়ে করে ওই ঘরে আমার দুইটা ভাই হয়। দুইটা ভাই হওয়ার পরে আমার আম্মাকে ছেড়ে দেওয়া হয়।
তার মানে আপনার বাবার দ্বিতীয় বিয়ে ছিল এটা?
জি, দ্বিতীয় বিয়ের ঘরের আমি।
দ্বিতীয় বিয়ের ঘরের আপনি?
জি।
ওকে,
তো আমার ওই আম্মা নাকি বাড়িতে ঝগড়াঝাটি হয়, হইলে আমার আম্মারা মানে দা ছেনি এসব নিয়ে এটিয়ে বের হয়, মানে আমার প্রথম আম্মা।
মানে আপনারা কি দুই মা কি একসাথে থাকতেন নাকি পাশাপাশি?
না, আমার ওই আম্মা ছেড়ে দেওয়ার পরে লাস্টে আমার আম্মাকে বিয়ে করা হয়েছে।
আমি যতটুকু বুঝলাম যে আপনার বড় মা যিনি ছিলেন তাকে ডিভোর্স দেওয়ার পরে আপনার মাকে বিয়ে করেছিল।
তখন ওরা বিচার টিচার বসাইছে, যত খরচ টরচ আমার আব্বা দিছে, দেওয়ার পরে আমার আব্বাকে আফ্রিকায় মাইটাই দিয়ে হাতের সই নিয়ে, টিপস সই নিয়ে আমার আম্মাকে জোর ফুরবতে ছেড়ে দেওয়া হয়েছে। তো তখন আমার আম্মার দুইটা ছেলে, একটা ছেলে একটু হাঁটে আর একটা কোলে, এরকম অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে। তো আমার আব্বারা দুই ভাই এক বোন, বোনটাকে বিয়ে দেওয়ার পরে পরে সাপে কামড় দিয়ে মেরে ফেলছে। তার বড় কাকার ঘরে একটা ছেলে হয়, ছেলে জন্ম দিতে গিয়ে আমার কাকিমা মারা যায়। এখন বর্তমানে তিনটা বাচ্চা। দাদি এত সহজ সরল যে ভাইয়া কোনো হিসাব কিতাব কিছুই জানতো না। তো ওনার তিনটা বাচ্চা মানুষ করা কোনো সম্ভব হয়েছিল না। তারপর আমার আব্বাকে বিয়ে করাবে, আমার কাকাকে বিয়ে করাইছে, আর আমার কাকার ঘরে একটা মেয়ে হয়েছে, আর আমার কাকাও মারা গেছে, মারা গেছে, আর আমার ওই কাকিমা মেয়েটাকে নিয়ে তার বাবার বাড়ি চলে গেছে। তাই তিনটা আছে, একটা চাচাতো ভাই আর এক দুইটা আমার ভাই। তখন আমার আম্মার বয়স চলে 12 বছর। এখন আমার আম্মাকে দেখতে যায় আমার দাদি, দেখে থাকার পরে আমার আম্মাকে দেখে পছন্দ হইলো। তো আমার বড় মামা রাজি না, কিন্তু আমার নানা রাজি হয়ে গেল যে অনেক জায়গা জমিন আছে। রাজি হওয়ার পরে আমার বড় মামা আমার বোন মাকে পরিচয় দেয়নি। মনে করেন আমার আম্মাও আস্তে আস্তে প্রেগনেন্ট হয়ে যায়, এভাবে আমার তিনটা ভাই দুইটা বোন হয়, হওয়ার পরে মারা যায়, একটাও থাকে না। তো এরকম করতে করতে পরবর্তীতে আমার একটা ভাই হয়, হওয়ার পরে থাকে, শুধু একটা না তিনটা ভাই হয় একটার পরপর। ওই যে আগের ঘরে দুইটা ভাই, বড় যেটা সেটা আবার মনে করেন আমার মাকে দেখতে পারতো না, আমার মা আবার তাকে দেখতে পারতো না, দুজন দুজনকে জ্বালাইতো। আবার আমার ওই ভাইটা কিভাবে যেন চুরি করে চট্টগ্রামে চলে আসে, চট্টগ্রাম আবার আমাদের দুই সম্পর্কের একটা ফুফু ফুফার জামাই ওরা থাকে, তো কিভাবে যেন খোঁজ করে ওনার কাছে আসছে। তো উনি আবার হীরা চট্টগ্রাম ফিশারির গেটে একটা সরকারি চাকরি নিয়ে দেয় সিকিউরিটির। যাওয়ার পরে এদিকে আমাদের গ্রামের বাড়ি নদীতে, মানে খুব দূরত্ব ভাঙতাছে। আমার মা আবার আমার ওই চাচাটা ভাইটাকে বিয়ে করাইছে, বিয়ে করে বলছে যে তোমরা কি আমাদের সঙ্গে চট্টগ্রাম যাবা, বাড়ি টাড়ি সব ভাঙে ফেলতাছে। তখন আমার মা আমার তিন ভাইকে নিয়ে চট্টগ্রাম চলে আসবে, তখন আমার ওই চাচাতো ভাই বউ তারা আসবে না, আমার মা আমার আব্বা চট্টগ্রাম চলে আসে। আইসা তারপরে যে আমার বাড়া বাসা নেয়, বাড়া বাসা নিয়ে কাজকর্ম করে, পরে আমার ভাই শুনতে পায়, আমার ভাইও কিছু টাকা দেয় ওই আগের ঘরের ভাইটা। আর আমার আপন তিন ভাই তো ছোট, তেমন কোনো কাজকর্ম করতে পারে না। তো আগের ঘরের দুই ভাই, পরের ঘরের তিন ভাই, মোট পাঁচ ভাই, কিন্তু সবাই একটা বোন বোন করতেছে। পরবর্তীতে আমি হওয়ার পরে তো সবাই অনেক খুশি, আমার ভাইয়ারাও অনেক খুশি, আপন ভাই সৎ ভাই সবাই আমাকে খুব আদর করে, আমার বাবা মাও আমাকে খুব আদর করে। তো ভাই আমি যখন আস্তে আস্তে একটু বড় হইতে থাকি, আমার বয়স তখন মনে করেন পাঁচ ছয় এরকম, তো আমার বড় ভাই রিক্সা কিনে, উনি আবার রিক্সার ব্যবসা করে, রিক্সা ভাড়া দেয়। তো এক লোক তাকেও ভাড়া দিতেছে, উনি আবার হীরা বরিশাল না ভোলা চরপেশন জেলা ওনাদের, তো ওনাকে রিক্সা দিছে। দেওয়ার পরে উনি দুই মাসের মতো চালাইছেন, তারপরে রিক্সাটা নিয়ে বিক্রি করে দিছে। তো ওই ড্রাইভারকে খুঁজতেছে পাইনি, পরবর্তীতে পাই আমার ভাইয়া কিছু লোকজন নিয়ে, ওরে কয়েকটা মাইট টাইট দেয়। দেওয়ার পরে সেই লোক অনেক খেপে যায়, তো আমার ভাইয়ার আর কিছু করতে পারে না, উনি আবার শহরে যায় নিউ মার্কেটের ওদিকে যায় গাড়ি চালায়।
আচ্ছা,
তা আমার মেজো ভাই তিন নম্বর ভাইটা, সে আবার ওই শহরে পূর্ব মাদার বাড়ি আছে চট্টগ্রাম, ওইখানে একটা চাকরি করে ছায়ের দোকানে, ছায়ের দোকানে চাকরি করে, পরে ওইখানে ওনার নাক মুখটা পুড়ে যায়, নানুটির চুলা ধরাইতে গিয়ে নাক মুখ পুড়ে যায়, পুড়ে গেলে ওইখানে একটা খালা বানায়, সেই খালাটাই ওর চিকিৎসা করে। তো আমাদের বাড়ি থেকে যখন আমার বাবা মা শুনতে পাইলো, আমার বাবা ছিল না, বাবা তারপরে মারা গেছে, শুনতে পায় তখন আইসা আইসা ওরে দেখে যায়। তো এভাবে আমাকেও নিয়ে আসতো, আমিও পরে পরবর্তীতে জায়গাটা চিনতে পারলাম। চিনার পরে একদিন আমার আম্মা আমাকে পাঠায় পাঁচ টাকার মরিচ কেনার জন্য। সে আমি মরিচ না কিনে কিভাবে কিভাবে দুষ্টামি করতে করতে নৌকাতে চড়ে যাই, নৌকাতে চড়ে এরপর চলে আসি। আমি যে কোথায় যাই এটা আর আমার তেমনই নাই। এরপর চলে আসতে আসতে আমি নাচতে নাচতে ওই খালার বাসায় চলে আসছি। খালার বাসায় আসার পরে আমার ভাই আবার বিয়ে করে বউ নিয়ে থাকে, পরবর্তীতে কথা এটা, বউ নিয়ে থাকে। তো বউর কাছে আমি আসলাম, বউর বাসা আর খালার বাসা একই জায়গায়, আর যে লোকটারে আমার ভাই মাইর দিছে রিক্সা চালাইছে সেই লোকটার বাসাও এক জায়গায়, একই মানে বাড়িওয়ালার বাসা ভাড়া থাকে একই কলোনিতে। পরবর্তীতে আমার ভাই আমার ভাবির জন্য দুপুরে খাবার নিয়ে আসছে দোকান থেকে, দোকানে চাকরি করে দোকান থেকে খাবার নিয়ে আসছে, বাসায় রান্না করার মতন কোনো ব্যবস্থা নাই। পরবর্তীতে আমাকে দেখে আমার ভাবি ওই খাবারটাকে হাফ করে একটা ডিম নিয়ে আসছে, অর্ধেকটা ডিম দিছে আমাকে আর কিছু খাবার দিছে। আমার ভাই খুব রাগারাগি করছে আমার ভাবিকে, খাবার আনছি তোর জন্য ওকে দিছিস কেন, একা একজনের খাবার আনছি দুইজনে কিভাবে খায়। তখন আমার ভাইয়াও আমাকে খুব রাগারাগি করলো, আসছিস কেন, কি জন্য আসছিস, তোর জন্য খাবার আনছি নাকি, এসে বলতেছে। বলার পরে আমি কান্না করতে করতে আবার ফেরত চলে আসতেছি আমাদের বাড়ির দিকে। আসতে গিয়ে ভাইয়া রাস্তা হারিয়ে ফেলাইছি, এই গাড়ি রেখে আমি অন্য আরেকটা গাড়ি চলে গেছি, আর সেই গাড়ি ওই লোকটাও আছে, রিক্সা নিয়ে দাঁড়ানো আছে। তখন ওই লোকটা আমাকে দেখে আমাকে ধরলো, ধরে বলল তুমি কোথায় যাবা, আসছো কই থেকে, কান্না করতেছো কেন, কিভাবে আসছো। পরে আমি বলি যে ওনাকে দেখে আমি আবার একটু ভয় পেয়ে গেছি। আমি বলি যে ভাইয়া আমি তো আসছি শফিক ভাইয়ের বাসায়, এখন আর যাইতে পারি না, আপনি আমাকে একটু সামার গাট নিয়ে দিয়ে আসেন, মাঝের গাট ওটাকে বলে, নিয়ে দিয়ে আসেন। পরবর্তীতে বলে আচ্ছা ঠিক আছে, উনি আমাকে ধরে রিক্সায় উঠাইলো, আমার পরনে একটা ফ্যান আর গায়ে একটা সিন্টু গেঞ্জি, আমাকে ধরে রিক্সায় উঠাইলো। উঠে উনি ওইটাকে পাথরগাড়া বলে, পাথরগাড়ার গাড়ি চালায়, পাথরগাড়া আমাকে নিয়ে গেছে। কিন্তু আমি বললাম যে আপনি আমাকে কোথায় আনছেন, এটা তো আমাদের সম্মান ঘাট না, আমি তোমাকে নিয়ে যাব, তুমি এখানে বসো, মালিকের বাসা নিয়ে আমারে বসাইছে। বসে উনি রিক্সা বন্ধ করে দিয়ে যে বাসায় থাকে আমার ভাইয়ের বাসার সামনে ওই বাসায় আসছে। ওই বাসায় এসে ওর কিছু কাপড় চোপড় নিচ্ছে, কিছু টাকা টাকা নিচ্ছে, নিয়ে আমাকে নিয়ে জঙ্গল বাটিয়ালি ওর বড় বোন থাকে ওইখানে চলে গেছে। ওইখানে গেছে আর ওইখানে আশেপাশের মানুষ তো দেখে আমাকে অনেকজনে হুসাহুসি পুষাপুষি করতেছে। পরে ওর বোন বলতেছে তুই ওকে নিয়ে এখানে থাকতে পারবি না, কিন্তু ওদের ভিতরে কি হয় না হয় এটা আমি জানি না। ওর বোন না কইছে না কইছে, ও রাত্রেই আমার নিয়ে গাড়িতে উঠছে, রাতে তখন ১২টার দিকে।
মানে কোথায় যাচ্ছে কি অবস্থা আপনি কিছু জানেন
না? এখন আমি গাড়ির ভিতর অনেক কান্না করতেছি ভাই, কান্না করতেছি, ও আমার পিছনে পিঠে পায়ের এখানে সিমটি মারতেছে, সিমটি মারতেছে আর কানে কানে বলতেছে যদি একটু কান্না করিস তাহলে গাড়ি নিচে ফেলাই দিব, জানলা দিয়ে ফেলাই দিব, এরকম ভয়টা দেখায়, আবার গালের এরকম ধরে মুচড়িয়ে দেয় যাতে কান্না না করে। পরে আশেপাশে সিডের মানুষের জিগায় কি ব্যাপার ভাই, মেয়েটা কান্না করতেছে কেন? বলে ভাই আমার বোনের বাসা তো বেড়াইতে আসছে আমার ছোট বোন, আমার আম্মার জন্য কান্না করে এরকম বলে, আর ওই কানে কানে আমাকে এসব কথা বলে, আর আমার অনেক জোরে জোরে চামড়া এরকম মুচড়িয়ে দেয়, সিমটি দেয়, তখন আমি চুপ হয়ে যাই। পরে ও এরকম করতে আমি এক সময় ঘুমায় গেছে অনেক রাত, বড় বড় মানে ওরা নামছে গাড়ি থেকে, নামার পরে আবার লঞ্চে চড়তে হয়, লঞ্চে চড়া পরে হতে তো ওদের বাড়িতে যাই, যাইলে দেখি যে ওদের ছোট ছোট আমার মতো বয়সী বা আমার থেকে একটু কম বেশি হবে তিনটা ভাই বোন, ছোট ছোটই ওদের, আর ওরা বড় আছে আরো পাঁচ ছয় জন, ওরা আট ভাই বোন।
আচ্ছা,
তো ওইখানে নিয়ে আমাকে রাখে, এই আমার জীবন শুরু হয় এখান থেকে।
ওখানে নিয়ে যে আপনাকে রাখছে, ওই ছেলে তো আপনার পরিবারের সাথে পরিচিত ছিল কোনো না কোনো ভাবে, কারণ আপনার বড় ভাই রিক্সা সে চুরি করেছিল, তো কোনোভাবে কি আপনার বাড়িতে এটা খোঁজ পায়নি যে আপনাকে এভাবে সে নিয়ে গেছে?
না, ও আবার মনে করেন বাড়িতে এসে দুই দিন থাইকে আমার রেখে আবার চট্টগ্রাম চলে আসছে, চট্টগ্রামে এসে রিক্সা চালাইতেছে। তো আমার সবার ভিতরে জানাজানি হয়ে গেছে, আমার এই ভাইয়ের কাছে ফোন দিছে যে এই ভাইয়ের বাসার সামনে ও থাকে, তখন আমার এই ভাইও জানে যে না এই লোক তো এখানে আছে, তখন কিছুতে ওরে মান করেনি। কিন্তু আমাদের বাড়িতে আমাকে অনেক খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি করার পরে আস্তে আস্তে এক পর্যায়ে ভাবছে যে মরে গেছে, অনেক কবির।
আপনি যখন ওই সময়টাতে ওর বাড়িতে থাকতেন, ওর বাবা মা কি আপনার বাবা মা আপনার ফ্যামিলি সম্পর্কে জানতো না?
না,
কিছুই জানতো না,
কিছুই জানতো।
ওর বাবা মাকে ও কি বলেছিল?
ওর বাবা আমাকে কি বলেছে সেটাও আমি জানি না।
ওর বাবা মা আপনার সঙ্গে কিছু কোনো আচরণ করতো?
হ্যাঁ, খুব অনেক। ওর বাবা মা আমার সঙ্গে, ওর বাবাটা খুব ভালো ছিল, ওর মা আমার প্রতি যেরকম নির্যাতন করছে কোন মা
থেকে। আপনাকে ওখানে রেখে চট্টগ্রাম আবার চলে আসলো,
দুদিন পরে আবার চলে আসলো।
কি পরিচয় রেখে আসছিল, কি হয়েছিল আপনি কিছু?
না, আমি এসব কিছু জানি না।
তখন আপনার বয়স কত ছিল আনুমানিক
ভাই? আমি কি বলবো, না ভাই আমি কাপড় চোপড় ছাড়াই ফুসকুনিতে লাফিয়ে পড়ে গোসল করতাম,
একেবারেই
ছোট যেটাকে বলে।
মানে আপনার ভাইয়ের বাসায় যাওয়ার জন্যই আপনার মূলত বিপদটা ঘটলো, এবং আপনার ভাই পছন্দ করেনি আপনাকে?
করেনি। আমার ভাই যদি
আপন ভাই ছিল না সৎ ভাই ছিল?
আমার আপন ভাই ছিল। তার পরবর্তীতে আমাকে ওইখানে নিয়ে যায় ওর আম্মা গ্রামের বাড়িতে, ভাই আস্তে আস্তে একটু একটু করে বড় হইতেছে, আর আমি তো আমার গ্রামের চট্টগ্রাম বাড়ি এটুকুই শুধু জানি, কিন্তু কিভাবে আসতে হয় কোথা থেকে কোথায় যাইতে হয় ঠিকানা মিকেন আমি কিছুই জানি না। তো ওদের বাড়িতে সাতটা ঘর, সাতটা ঘরের ভিতরে ওরাই শুধু আলাদা, আর বাকি ছয়টা ঘরের সঙ্গে ওদের কোনো মিল নেই। পরবর্তীতে ওই ছেলে আবার প্রথমে বিয়ে করছে, বিয়ে করার পরে ওই বউর উপরে খুবই নির্যাতন করছিল, করার পরে তারা আবার ওই ছেলেকে টাকা দিয়ে বউ সারে ডিপোজিট দিয়ে নিয়ে গেছে, তারপরে প্রতিটা আমাকে আবার ধরে যে নিয়ে আসলো, মানে আমি বাড়িতে গিয়ে শোনার পরে। তারপরে আমি আস্তে আস্তে এভাবে কান্না করতে করতে একটা পর্যায়ে যায় ওর মা আমাকে খুবই মারে, দুই গাল মানে ফুলায়লা থাপড়াইতে থাপড়াইতে কেন কান্না করি টরি। তখন আস্তে আস্তে একটু একটু করে বড় হই, মানুষের মরিচ তারপরে ডাল এসবের সিজন যখন আসে তখন ভাইয়া এগুলো তুলতে এত রোদ ভাইয়া, মানে যান বের হয়ে যায়, মানে ওই রোদ রে এগুলো তুলতে হয় সারাদিন, তুললে মানে যতগুলো তুলতে পারি ওগুলোর পাঁচ ছয় ভাগ করার পরে একটা ভাগ আমাকে দেয়, দিলে সেগুলো বাসে আনতে হয়, না করলে না ভাইয়া সারাদিন ও খাবার দেয় না। আর এত অভাব, কচু গাছ না ভাইয়া সিদ্ধ করে, শুধু লবণ দিয়ে সিদ্ধ করে ওগুলাই ফেলেটে বাইরে বাইরে দিত আর ওগুলাই খাইতাম। তারপরে ভাইয়া লাকড়ি টোকায় আনতে হইতো, পাতা কুড়ায় আনতে হইতো, আমার পক্ষে ওই বস্তা আগলা করার ওটা উসকে আনতে পারতাম না, হ্যাঁ সেরে আনলে বস্তা ছিঁড়ে যাইতো, চুল ধরে অনেক মায় দিত ভাইয়া, আর খুব খালি গায়ে থাকতাম, তারপরে একটা কিছু কিনে দিতে পারতো না। তারপরে এইভাবে আমার দিনগুলো যায়, যাওয়ার পরে ও আট নয় মাস পরে আবার বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে তখন ভাই আমি হাতে পায়ে গায়ে করতে একটু বড়ই হয়েছি, হওয়ার পরে ও আমাকে কাছে টানে, ডাক দেয়, চকলেট টকলেট কিনে এনে ডাক দেয়, দিয়ে গাল টাল ধরে। তা না আমার কাছে কেমন জানি লাগলো, ওর এখন আর আমি ও চকলেট বা যে কোনো কিছুই দেখো আমি আর ওর কাছে যাই না। তখন নাকি ওর মায়ের কাছে বললো যে আমি ওকে বিয়ে করবো,
মানে এটা
আমাকে বিয়ে করবো।
আপনি পরবর্তীতে শুনেছেন?
শুনেছি। পরবর্তীতে ওর মা বলতেছে যে ও তো এখনো ছোট, এত তাড়াতাড়ি বিয়ে করা যাইব না।
এই লোকটা বিবাহিত ছিল আগে?
জি, আগে বিবাহিত ছিল। পরবর্তীতে ওর মা বলছে যে না এত ছোট করা যাবে না। ওর বাপ শুনে খুবই রাগ করছে। রাগ করার পরে ও কিছুদিন থাকে, 10-15 দিন থেকে আবার চট্টগ্রাম চলে গেছে। যাওয়ার আবারও 7-8 মাস পরে আসে। 7-8 মাস পরে এসে এপিরকে আমার চোখে খুবই পড়ে গেছে ওর। পরে পরে এখন আমাকে বিয়ে করবে। ওর বাপ মা কারো কথাই শুনে না, আর ওর মা কিছু বলে না, কিন্তু ওর বাবা রাগ করে। ওর বাবাকে গালিগালাজ দিয়ে বাইর করে দেওয়া হয়। একজন হুজুর মসজিদ থেকে ডাইকে বাসায় না, পরে বিয়ে করলো। বিয়ে করার পরে আমি তো ওর মায়ের কাছে শুইতাম, ওর ছোট ছোট ভাই বোন গুলো ওর মায়ের কাছে শুইত, আইজও আমি ওর মায়ের কাছে শুইছি।
আপনাকে বিয়ে করে ফেলেছে এর মধ্যে?
জি, করে ফেলেছি।
আপনার মনে আছে আপনার এই বিয়ের স্মৃতি?
হ্যাঁ মনে আছে। একজন হুজুর ডাইকে আনলো কেনা বাসা, আমাকে কি যেন বলতে বললো, আমি বলছিলাম, কিন্তু এটার মানে যে বিয়া এটা আর আমি বুঝতে পারলাম না। আমাকে হুজুর বললো বলতে, আমি বলছি, আর আমাকে আমার শাশুড়ির একটা পুরানো কাপড় পরাইছে।
প্রিয় শ্রোতা, আজকের এই জীবনের গল্প কোথায় গিয়ে দাঁড়াবে আপনি চিন্তাও করতে পারবেন না। আমরা সবসময় একটা কথা বলি, জীবন নাটকের চেয়েও অতি নাটকীয়। এবং খুব বিখ্যাত একজন লেখকের লেখা পড়েছিলাম অনেক অনেকদিন আগে, যে নাটকে জীবনে যা ঘটে সেটাকে আমরা আনতে পারি না, কারণ তখন সবাই মনে করবে যে আমরা আসলে কি খেয়ে নাটক লিখেছি যে কারণে নাটকে এই ধরনের কথা বলা হচ্ছে, কারণ বাস্তবতা অনেক অনেক বেশি নাটকীয় নাটকের চাইতে। আজকে আমাদের সঙ্গে জীবনের গল্প ভাগাভাগি করছে রিয়া। রিয়ার জীবনের গল্পে আমরা আবারও ফিরব, তবে 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আমাদের এই রিয়াকে দেখার জন্য, তাকে নিয়ে কোনো প্রশ্ন থাকলে, কোয়ারি থাকলে, এবং আপনার এই প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920-র যদি মেম্বার হতে চান, সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রম, সেই কার্যক্রমের যদি অংশীদার হতে চান, তাহলে চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আরও একবার বলি, www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দিলে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 3 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
3 মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, খালিদ রয়েছে, লোবান রয়েছে। আর যারা হ্যালো 8920-তে জীবনের গল্প বলতে চান তারা ফোন করবেন 9115668 এই নম্বরে। আরও একবার বলছি 9115668 এই নম্বরে। এছাড়া আরও একটি নম্বর রয়েছে 09613892892। একই সাথে আজকে যারা জীবনের গল্পটি শুনছেন, রিয়ার জীবনের গল্প, তারা এই জীবনের গল্প শুনে আপনাদের যদি কিছু বলার থাকে, আপনারা এই নম্বরে ফোন করে আপনাদের মতামত জানিয়ে দিলে আমরা সেটা সামনের সপ্তাহে প্রচার করব। ওকে, বলুন রিয়া, তারপর
বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরবর্তীতে হুজুর টুজু চলে গেল, ঘরে ঘরে কিছু খাওয়ান টাওয়ান হইলো, আমি আবার ঘুমিয়ে পড়ছি। আমার শাশুড়িকে আমি আগে থেকেই মামা বলে ডাকতাম, ওর বাচ্চাদের সঙ্গে মা বাবাই ডাকতাম, বুঝতে পারতাম যে এরাই আমার মা বাবা। তো ওইখানে আমি ঘুমাইয়া গেছি। কখন রাত কয়টার দিকে হয়েছে আমি জানি না, আমাকে কোলে করে তুলে নেওয়া হয়েছিল ফারুকের জায়গায়।
ফারুক নিয়ে গেছে,
ও নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ও যখন আমাকে লাড় সার করতেছে তখন আমি সজাগ হয়ে গেছি। সজাগ হয়ে যায় আমি একটা চিৎকার দিছি, শিক্ষা দিছে, আমার মুখটা ধরে খুব জোরে একটা মানে চিপ দিছে, আমার একবারে গাল দিয়ে রক্ত বের হয়ে গেছে। পরবর্তীতে এখন আমি আর শিক্ষা দিতেছি না, পরে ও আমার লগে অনেক রকমের অনেক ধরনের জোরাজোরি করতেছে। পরবর্তীতে ওর গামছা দিয়ে আমার দুইটা পা, ওইটা ভাইয়া তক্তাল আর চৌকি পয়া, দুই পাশে পয়া আছে, পয়ার সঙ্গে মানে পা দুইটাকে বাঁধে, বাঁধার পর আর হাত দুইটা ওই ওর হাত দিয়ে আমাকে চেপে ধরে রাখে। এভাবে ভাইয়া আমার সঙ্গে শারীরিক করে। করার পরে ভাইয়া আমার খুবই কষ্ট হয়, হয় বলতে সকালবেলা দেখি যে মানে পুরো বিছনায় অনেকগুলা ব্লাডের। পরে ও দেখার পরে আমি আর উঠে দাঁড়াইতে পারছি না, এমনকি কোনো কিছু করতে পারছি না। তারপরে আমার শাশুড়িকে শুনতাছে যে এত চিল্লাফিল্লা করতেছি, একই তো ঘর, খালি রুম আলাদা আলাদা, মাঝখান দিয়ে একটা পার্টিশন, তাও পাতার পার্টিশন। আমার শাশুড়ি কিছুই বলে না। তারপরে এরকম করার পরে সকালবেলা যখন দেখে যে পড়ে আছে, পরবর্তীতে ওদের চরবেশন থানা, চরবেশন জেলাই ওদের আমাকে চরবেশন নিয়ে যায় রিক্সা দিয়ে। যখন আমাকে মহিলা ডাক্তার দেখে, দেখার পরে তিনটা সেলাই করা হয়। তিনটা সেলাই করার পরে মহিলা জিজ্ঞাসা করে, উনি আপনার কি হয়, কেন এমন হয়েছে, কিভাবে এমন হয়েছে। তো ওয়াইফ বলে পরিচয় দিছে। দেওয়ার পরে মহিলা খুব রেগে গেছে, ডাক্তার রেগে যাওয়ার পরে বলে যে আপনাকে এখন এই থানায় দিব, এই করবো, সেই করবো। রেগে যাওয়ার পরে ওইখান থেকে কোনো মতে হাতে পায়ে ধরে টরে নিয়ে আসে, আর আমার কোনো অসুখ হইলে আমাকে ডাক্তারের কাছে নেয় না। তো এরকম করে ও দুই তিন দিন থেকে আবার চট্টগ্রাম চলে যায়। আট নয় মাস পরে আবার বাড়িতে যায়। বাড়িতে গিয়ে একই রকম কাজ করা হয় ভাই আমার লগে। তো তখন আবার মানে দুই মাস তিন মাসের মতো থাকে। তো দুই তিন মাসে আমার লগে কয়েকবারই এরকম করা হয়।
ওকে,
তারপরে আমি এভাবে প্রেগনেন্ট হয়ে যাই।
প্রেগনেন্ট হওয়ার আগে আমি আপনাকে জানতে চাই, সেটা হচ্ছে যে মেয়ে হওয়া বলে একটা ব্যাপার থাকে প্রকৃতির নিয়ম অনুযায়ী, সেটা কি সেই সময় সেই বয়স আপনি হয়েছিল?
না ভাই, সেটা আমি সেই সময় হইনি।
তাহলে আপনি কিভাবে মানে প্রেগনেন্ট হবেন
ভাই? এটার মানে আমিও বুঝি নাই, আর আপনি যে প্রেগনেন্ট হয়েছি এটাও আমি বুঝিনি। যখন আমি আস্তে আস্তে একটু বড় হই, তখন আমার আস্তে আস্তে মানে পেট বড় হইতে থাকে, তখন এটা আমার শাশুড়িরা ফলো করে, এটা আমি বুঝতে পারিনি।
নোট অন দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা, এই বিষয়টাকে আপনারা যারা অশ্লীল মনে করছেন তাদের জন্য একটু বলতে চাই, দিস ইজ ভেরি হার্ডেস্ট রিয়েলিটি। আমাদের সোসাইটিতে এই ধরনের ঘটনা যে ঘটে না তা কিন্তু নয়। ওর ক্ষেত্রে যেটা হয়েছে একটা অন্যরকম একটা ইনসিডেন্ট, কিন্তু বাল্যবিবাহের জায়গাটি থেকে এই যে প্রেগনেন্সি কিংবা এই যে অনাকাঙ্ক্ষিত সন্তান এবং একটা মেয়ের প্রতি শারীরিক যৌন আচরণের ক্ষেত্রে যে অন্যায় আচরণ, এগুলো কিন্তু আমাদের সমাজে হরহামেশাই ঘটছে, কিন্তু আমরা এগুলো নিয়ে কখনোই ফোকাস বা লাইমলাইটে বা সেই অর্থে গণমাধ্যমে তেমন কোনো কথাবার্তা শুনি না। যেহেতু ওর বলার সুযোগ হয়েছে, সুতরাং আমরা এই জায়গাটি থেকে এই বিষয়টিকে আমরা ওর প্রতি যে অত্যাচার সেই পার্সপেক্টিভ থেকেই, সেই ভিশন থেকেই যেন আমরা বিষয়টিকে বিচার করি, অন্য কোনো দৃষ্টিভঙ্গি থেকে, অন্য কোনো ট্যাবু থেকে যেন আমরা আমাদের আজকের ঘটনাটিকে না নিই। এবং আমার বিশ্বাস হ্যালো ইট নাইন টু জিরো সচেতন শ্রোতা যারা রয়েছেন তারা বিষয়টিকে ঠিক সেভাবেই নেবেন। হ্যাঁ বলুন, তারপর?
তারপরে আমার শাশুড়িরা এসব ফলো করে বা বাড়ির সবাই ফলো করে। তা আমাকে অনেক চাচি টাচি জিজ্ঞাসা করে, তোর এরকম কেন, জামা টামা গায়ে দিয়ে ভালো করে থাক, এরকম হয়েছে। সবাই একটু মানে অন্য এগুলো নিয়ে মানে আলোচনা করতেছে। না ভাই, আমি বুঝতাম না। আমি বুঝতে পারছি তখন, সবার কাছে যখন শুনতে পারতাছি আস্তে আস্তে, একের পর এক, দিনের পর দিন শুনতে পারতাছি, তখন থেকে আমি মানে বুঝতে পারতাছি। তখন পাঁচ মাস যখন হয়, পাঁচ ছয় মাস, তখন আমার প্যাডের ভিতরে নড়চড় করে। তখন আমি আমার মাকে বলি, শাশুড়িকে বলি, মা আমার এদিক দিয়ে ব্যথা করে, এদিক দিয়ে ব্যথা করে, নড়ে সরে। তা না, আমার শাশুড়িকে চুপ থাক, মানে অনেক রাগ টাগ করে, এরকম করে রাখে। তো যখন হবে ভাই, আমি খুব ব্যথায় অনেক যন্ত্রণা করতেছি, কিন্তু ঘর এক সপ্তাহ আগের থেকেই আমি ব্যথায় ভুগতাছি, কিন্তু কেউ একটু মাথা গামায় না আমার নিয়ে। পরে আমার হাজবেন্ড চট্টগ্রাম থেকে চলে আসছে, চলে আসার পরে যেদিনকে আমার হবে, আমার ডাক্তারের কাছে নেয় না ওরা ভয়তে। একবার ডাক্তারের কাছে নিয়ে ওরা ভীষণ ভয় পাইছে,
পুলিশে দিয়ে দেয়। এখন তো প্রেগনেন্ট অবস্থায় যদি নেয় তাহলে তো
আরো বিপদে পড়ে যাবে। তো ভাইয়া, ওদের দেশে এরকম নাকি বাচ্চা হইতে যদি কষ্ট হয় তাহলে হুজুর থেকে বা কবিরাজ থেকে তাবিজ আনে,
পানি পড়া নিয়ে আসে,
পানি পড়া অনেক তাবিজ আনে, একটা তাবিজ, ওইটা মনে করেন বাচ্চা হওয়া পর্যন্ত বাধা থাকবে। বাচ্চাটা যখন হয়, হওয়ার সঙ্গে সঙ্গে এটা খুলে ফেলতে হবে, না হলে নাকি নারী টারিও বের হয়ে যায়, এরকম শুনেছি। আমার ক্ষেত্রে এরকম করছে। আবার কি মক্কার একটা ফুল, ওই ফুলটা মানে শুকনো ফুল, ওইটাকে যখন পানিতে ভিজানো হয় ওইটা একবারে ফুরাটা মেলে যায়, তাজা হয়ে যায়, ওই ফুলটারও পানি খাওয়া হয়েছে, রসুন টসুন সেইসা মিশে কত্তগুলা খাওয়া হয়েছে। এরকম করার পরে তারপরে ভাইয়া বাচ্চা হয় যে ভাইয়া দুইটা বাচ্চা,
মানে টুইন ছিল আপনার? ও মাই গড,
একটা মেয়ে একটা ছেলে, আর দুইটা বাচ্চা ভাইয়া, দেখলে মনে হবে যেন বিড়ালের বাচ্চার মতো, এতটুকু এতটুকু বাচ্চা, আমি জীবনে এরকম বাচ্চা দেখিনি। বাচ্চা হওয়ার পরে আমার না মাথায় রক্ত উঠে গেছে, আর রক্তটা ভাই আমার নাক দিয়ে আসে, কখনো কাশি দিলে মুখ দিয়েও আসে। পরবর্তীতে ডাক্তারের সঙ্গে যে আলাপ করছে, করছে পরে ওরা বলছে যে ওরে শুইতে দিয়েন না, ওরে মাথা সঙ্গে বালিশ দিয়ে ওরে ঠেকে বসে রাখেন, যাতে রক্তটা নিচের মুখে নেমে আসে, আর কিছু ওষুধও দিছে। দেওয়ার পর আমার শাশুড়ি আমারে পাঁচ দিনের মাথায় রান্নাঘরে যাইতে বলতেছে। রান্নাঘরে যায়,
বাচ্চা দুটো কি বেঁচে ছিল?
জি, বেঁচে ছিল।
ওকে,
রান্নাঘরে যাইতেছে, আমি রান্নাঘরে যায় খের দিয়ে সুলাই জাল দিতেছি। তো তখন ভাইয়া শীতকাল ছিল, বাচ্চা দুইটাকে ঘুম পড়াইছে আমার শাশুড়ি, আমি ওদেরকে ধরতে, আমি নিজেই নিজেকে ই করতে পারি না এখনো, আমি রান্নাঘরে ই করতেছি, সে যেন কোথায় গেছে। ছেলেটা ফোসব করে দিছে, ফোসব করে ও কান্না করতেছে। এখন আমি বুঝতে পারতেছি না যে আমি এখানে জাল দিব না ওদের কাছে যাব, আমি জালই দিয়ে যাচ্ছি খের দিয়ে। তো আমার হাজবেন্ড কোথা থেকে আসছে এটু আর আমি জানি না, রান্নাঘর আর শোয়ার ঘরটা আলাদা আলাদাই। ও আয়েশা ওর গায়ের থেকে খেতাটা নিয়ে ছেলেটার মুখটা চাইবে ধরছে, চাইবে ধরে রাখছে। তখন আমি এই জিনিসটা ফলো করলাম যে ও এতক্ষণ কি জোরে জোরে কান্না করতেছে, এখন যে আর কান্না করে না, পড়ে গেছে নাকি। আমি আবার কিছু লাঠি দিয়ে জালারে বাইরিয়ে বাইরে নিবিয়া তারপরে গিয়েছি, যাই দেখি যে ও ওইরকম ওরে এরকম মুখটা চাইপা ধরে রাখছে। পরে আমি হাই হাই করে এরকম ওরে ধাক্কা দিছি, ধাক্কা দিছে, ও আবার পড়ে গেছে। আর ভাই ওইখানে একটা বাস ছিল, এরকম বাসনা বাইয়া ওইটা মাথা আবার মন চায় ওইটা দিয়ে যে ধান টান ই করে গাথা করে গাথার ভিতরে ধান দিয়ে দিয়ে ই করে ওইটা দিয়ে আমার একটা মাথায় বাড়ি দেয়।
আপনার হাজবেন্ড?
জি, মাথায় বাড়ি দিলে আমি আবার ওইখানে সেন্স হারিয়ে ফেলে এরকম। আমি এমনি খুবই ক্লান্ত ভাই, আমার সবসময় ব্লাড ভাঙতেই আছে। পরে ওর এত জোর ভাইয়া, চোখ গুলো লাল হয়ে যায় যখন রাগ হয়, আর জিব্বা পুরাটা বের করে ফেলে, বের করে জিব্বা কামড় দিয়ে তারপরে মারে, আবার পড়ে গেছে এর ভিতরে, আবার আমার গলাটা টিপে ধরছে। তো ওই মুহূর্তে আমার শাশুড়ি আসছে, আইসা দেখে যে এরকম। পরবর্তীতে আমার সারা ঘরে ব্লাড টেলাড পরে টরে পরে এর ভিতরে আমাকে গড়াগড়ি খাওয়াচ্ছে, আমার গলাটা টিপে ধরছে। পরে আমার শাশুড়িকে, যদি মরে যায় তখন কি করবি, তখন পারবি নিজের বাঁচাইতে, সে বলে। তারপর ওরা ছুটেছে, ছুটে এরপরে আমার ধৈরা চকিতে শুয়েছে, চকিতে শোয়া আমার শাশুড়ি আমার নাকে মুখে পানি টানি নাকি ছিটাইছিল। আবার কে যেন জানলা দিয়ে, ওদের সঙ্গে কারো লগে কোনো মিল নাই, আমার সঙ্গে যদি কারো লগে কথা বলে তাহলে তাদের সঙ্গে মারপিট বাজিয়ে দেয়।
মানে আপনার হাজবেন্ড?
জি, আগের বউটাকে নাকি এরকম আশেপাশের মানুষের তাল টাল দিয়ে তারপরে বের করে দিছে। এজন্য ওরা কারো লগে মিশে না, কারোরে ওদের কারো সঙ্গে মিশতে
দেয় না।
জি, এরকম করার পরে ভাইয়া বাচ্চা দুইটার বয়স আড়াই মাস, দুই থেকে আড়াই মাস, তখন আমার হাজবেন্ড আবার চট্টগ্রাম আসে, আইসা আমাদের বাড়িতে আসে, ও তো আমাদের বাড়ি চিনে, আসে আইসা আমার আম্মাকে সালাম দেয়, দিয়ে বলে যেটা হয়েছে হয়ে গেছে, আপনাদের নাতিন হয়েছে, নাতি হয়েছে, এখন দেখতে যাবেন না। আমার আম্মা তো খুশিতে পুরো পাগল, আমার মেয়ে বেসা বাইসা আছে। আমার বাইরে শুইনা দোকান থেকে তারা খুব হুমকি টুমকি দিয়ে আমার ওই ভাই লাঠি টাঠি নিয়ে আইসে ওরে মারবে আবার। কিন্তু আমার মা ঠেকে যে দেখ তোর বইনি বাইসা আছে, শুধু তা না তোর বলে ভাগনা ভাগনি হয়েছে, এখন ঠান্ডা মাথায় কি করবি এটা ভাব। এটা চিন্তা ভাবনা করে আমার মা আমার বাইকে ই করছে, আর আমার জামাই এখান থেকে চলে আসছে। এক মাস না 15 দিন এরকম পরে আমার আম্মা দুইটা ভ্যান গাড়ি বইরা অনেক কিছু নিয়ে গেছে, ল্যাপটপ সব, হাঁস মুরগি, তারপরে জি আমার মা।
হ্যাঁ, কত বছর পর এটা হয়
ভাই আমি অনুমানিক
বছর হিসাব জানেন না আপনি? ওকে, আপনার মার চেহারা তখন মনে আছে? আপনার যখন এই ঘটনাটা ঘটছে, আপনার মা যখন আপনার বাড়িতে আসছে এত কিছু নিয়ে,
না ভাই আমার মনে,
ততক্ষণে মার চেহারাও ভুলে গেছেন?
না,
দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্ট প্রিয় শ্রোতা, ওর মার চেহারাও মনে করতে পারছে না এমন সময়ের ঘটনা, কারণ এত ছোটবেলায় হারিয়ে গিয়েছিল এবং যতদিন পরে মা ওর বাড়িতে আসছে, ওর যখন সন্তান হয়ে গেছে তখন মার চেহারাও মনে করতে পারছে না। এতদিন সময় গেল, আপনি আপনার হাজবেন্ডকে কখনো বলেন নাই যে আমার আসল মাকে, আমার আসল মায়ের কাছে নিয়ে যাও বা এরকম কিছু বলেন?
হ্যাঁ ভাই, আমি যখন থেকে ওই বাড়িতে গেছি তখন থেকেই আমি অনেক কান্দতাম, যেখানে সেখানে বসে থাকতাম, খাইতাম না, ওদের কারো লগে মিশতাম না। আমি বাড়ি যাব, আমি আমার আম্মার কাছে যাব, আমি বাড়ি যাব, তখন আমাকে সবসময় খালি আমার শাশুড়ি মারত, মাথা চুল ধরে বেড়ার সঙ্গে বা যে কোনো পালার সঙ্গে, ওদের তো পালাগুলো বাঁশের পালা বলে, ওগুলা খুঁটিগুলারে ওগুলোর সঙ্গে ঢুসিয়ে দিত, চুল ধরে এরকম টান দিত, চুল ধরে আবার দুই গালে থাপড়াইতো। আমি মার খাইতে খাইতে এক পর্যায়ে ভুলে গেছি সবকিছু, আর সবসময় কাজে কর্মে পাঠাইতো, ওইখানে গিয়ে আমি বসে বসে কান্দতাম অনেক।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। তারপর
তার পরবর্তীতে আমার জামাই চলে যায় ওনার কাজে, আমার মারা তার 15-20 দিন পরে এগুলো ম্যানেজ টুনেজ করে ওরে খবর দেয়, জামাই থেকে ঠিকানা মিকানা জানার পরে আমার আমরা 15-20 দিন পরে যায়, সবকিছু নিয়ে যায়, ল্যাপটপ সব, হাঁস মুরগি, মানে ইত্যাদি যা লাগবে যাবতীয় দুইটা ভ্যান গাড়ি ভরে এসব নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বাড়িতে যায়, সবাই দেখে বলে যে এই ফ্যামিলির মেয়েটার এখানে এসে এত নির্যাতন সহ্য করে। এর ভিতরে ভাইয়া একটা কথা আমি ভুলে গেছি, একটু পিছনে যাচ্ছি, আমার একবার আমাকে খাইতে দেওয়া হয়েছে, তখন বাচ্চা একটা বাচ্চা আমার কোলে, যথাসম্ভব ছেলেটা, তো কলসি এই পাশে আবার আমার কলসি আছে, কলসির মুখে একটা কাছের ফেলেট রাখছিলাম আমি। তো আমার হাজবেন্ড বলছে ফেলেটা কিন্তু ফরে যাবে, হাতের লাড়া খাইলে ফেলেটা নিচে রাখ। আমি আবার রাখি না, আমি কিছু পড়বে না, পড়বে না বলে আমি বাদে খাচ্ছি, তা না এই হাতের লাড়া দিছে, আর আমার হাতের কোনো লগে ফেলেটা পড়ে ভেঙে গেছে। আমার হাজবেন্ডকে করলো বাচ্চাটাকে নিয়ে খাড়ির ভিতরে ধুম করে শোয়াইলো, ভাইয়া আমার দুইটা পা ধরে না উঁচুর মুখে নিয়ে উপরের দিকে পা দুইটা মাথা ধরে কয়েকটা বাড়ি দিছে পাকার লগে।
আপনার হাজবেন্ড?
আমার হাজবেন্ড, ওই ফেলেটটার জন্য। ওইখান থেকে ভাই আমার মাথায় খুবই সমস্যা, আমি মানসিক রোগে ভুগতাছি, কয়েকটা বাড়ি দেয় মাটির লগে, অনেক চার পাঁচটা মানে ই দেয় পা দুইটাকে উপর মি ধরে। পরবর্তীতে আমি আবার এখানে যাচ্ছি, এই কথাটা বলতে ভুলে গেছি, অনেক রকম ভাবে এই নির্যাতন
বুঝতে পেরেছি আপনার উপর অনেক নির্যাতন করতো। হ্যাঁ,
তারপরে আমার আম্মারা যায়, আমার আম্মারা যাইলে মানুষ এরকম ভাবে যে এই ফ্যামিলির মেয়েটা এখানে এসে এরকম ভাবে অত্যাচার করতেছে এসে। পরে আমার মারা যায়া চলে আসে, আমার মারা যায় যায়া, তারপর দুপুরে খায়, তার রাত্রে খায়, তারপরের দিন সকালবেলা খাওয়া দাওয়া করে চলে আসে। এর এডুকের ভিতরে আমার একবার মার দিছে, এডুক সময়ের ভিতরে আমার আম্মাদের সামনে আমাকে একবার মারছে। আমাদের বাড়ি থেকে ভাই 8 কেজি চাল ধরবো এরকম একটা পাতিল নিছে। আমার শাশুড়ি বলতেছে নতুন পাতিলে ভাত বসাইতে, আমার হাজবেন্ড বলতেছে দাদার পুরানো পাতিলে ভাত বসাইতে। হ্যাঁ আমি কারডা শুনবো, আমি আমার শাশুড়ির ডাই শুনছি, এটাও কেন করলাম? সবাই তো পুরোপুরি অবাক হয়ে গেছে। তারপর দিন সকালবেলা না খেয়ে সবাই চলে গেছে, রাগটাগ করে সবাই চলে গেছে। যাওয়ার পর এবতীতে আমার শাশুড়ি এখন আর আমাকে খাবার দেয় না, বলে মা বাবা আসতে এখন তোমার তেল বাড়িয়ে গেছে, মানে বিভিন্ন রকমের কথা বলতেছে। আমাকে জুদা করে দেওয়া হইলো।
জুদা মানে?
আমার কোন অনুভূতি ছিল না, যেটা আমার মা মাকে জ্বরে ধরি বা মাকে যে করে। আমার কাছে সব মা ভাই ভাবি, আমি তো কোনো সময় ভাবি টাবি দেখি নাই, ভাই ঘরে ছোট ছোট দেখে আছি, যে যা জ্বরে ধরবে এরা, মানে সবই আমার পরপর মনে হয়েছে। আপন বলতে একটা আগ্রহ যে ভিতরের, আমার আপন জন এদের কাছে যাই, এরকম কোন ই হয়নি।
এই জন্যই আমরা বলে থাকি যে লাইফ ইজ মোর দ্যান ড্রামা, জীবন নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়। এই সিনটাই যদি আপনি নাটকে দেখতেন তাহলে বহুবার এক একটা সিন বহু রকম করে ক্যাপশন দিয়ে বহুবার বহু অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ঘুরিয়ে মাকে বুকে জড়িয়ে ধরা বিভিন্ন রকমের বিভিন্ন কিছু করে দেখানো হতো। এবং এই সিনটা দেখাতেই মোটামুটি 3 দিন 3টা সিরিয়াল এবং 3 সপ্তাহ মোটামুটি পার করিয়ে দেওয়া হতো। কিন্তু দ্য হার্ডেস্ট রিয়েলিটি ইজ কোন ফিলই হয়নি এই মেয়েটার। ওকে, যাই হোক, তারপর
আমার শুধু আপনজন ওদেরকেই মনে হয়েছে ভাই, ও যে আমার স্বামী তাও মনে হয় না। ওরে ওর ভাই বোনদের সঙ্গে ভাইয়া ভাইয়া বলতাম, ওরে ভাইয়াই মনে হয়েছে, বাবা মা এদেরকেই মনে হয়েছে। ওদের কাছে আমি তেমন যাইতাম না, আমার মা আমার মাথা হাত বুলিয়ে দেয়, আমার কপালে চুমা খায়, আমার কাছে ওরকম লাগে না, আমার লজ্জা লজ্জা ভাব লাগে কেমন যেন। তারপর দিনের সকালবেলা আমার মা বাবা সবাই না খেয়ে চলে আসে। আসার পরে আমার শাশুড়ি আমার ননদরা আমার লগে খুবই ঝগড়াঝাটি করে, আমার নন দেয় আমার যায় মারে। মারার পরে একটা পর্যায়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আমাকে আলাদা করে দেওয়া হয়। ছোট ছোট দুইটা পাতিল দুইটা ফেলে দিয়ে আমাদের আলাদা করে দেয়। আলাদা করে দেওয়ার পরে এখন আমি কি করবো, আমি তো কিছু করতে পারি না। আমি চাল কিনে নিয়ে এসে 1 কেজি, তখন আমি ওইটা ভাত রান্না করছি, ভাত রান্না করে আমি খাইছি। আমি খাওয়ার পরে আমার শাশুড়ি আবার কি করতো, ওদের তো ভাইয়া খুব অভাব, মা পাচাইলে ভাত রান্না করতো। ভাত রান্না করে আমার শাশুড়ি ওই নারিকেলের মালা দিয়ে, ওরা তখন ভাত তরকারি বাড়তো, চামচের কোনো ই ছিল না, তো নারিকেলের মালাটা সাই সাইডে একটু পরিষ্কার করতো, এক মাথা একটু মুঞ্চা করে রাখতো। ওই নারিকেলের মালাটা ভাইয়া ভাত ছড়ায় আর মাঝখান দিয়ে ফাঁক করা নারিকেলের মালাটা ডুবায় উপরে দিয়ে ভাত দিয়ে সমান করে রাখতো, আর যে মাথাটা মুঞ্চা করে রাখছে ওইটা ভাতের সমান সমান করে রাখতো। যদি এখান থেকে ভাত কেউ খায় তাহলে মালাটা একটু দেখা যাবে, বুঝতে পারবে যেখান থেকে ভাত নিয়ে কেউ খাইছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো ওনার যে আরো 2-3টা ছোট ছোট বাচ্চা, উনি আবার হাঁসের বাচ্চা বিলে ছাইরা দিছে, ওগুলা খুঁজতে গেছে। ওনার একটা ছেলে ওইখান থেকে ভাত নিয়ে খাইছে, খাইছে এইটা আবার আমি দেখছি। কিন্তু আমার শাশুড়ি আইসা ভাত নাড়ানো দেখা আমার ঘরে আইসা আমার পাতিল নিয়ে আর একই সাইলের ভাত ভাইয়া, একই জমিনে বর্গা চাষ করা হয়েছে, ওই সাইলটা একই ভাগ করে নিছে, তাহলে একই সাইলে ভাত তো একই রকম হবে। তো উনি কি করছে, আমার পাতিল ওনার পাতিল নিয়ে ওনার আবার আমার চাচা শ্বশুর মেম্বার তাদের ঘরে নিয়ে দেখাইতেছে, দেখেন আমার পাতিলের ভাতেই পাতিলে। তখন আমার কাছে পুরো এই ব্যাপারটা আমি কোনো কথাই বলতে পারলাম না। তখন
বুঝতে পেরেছি যে আপনাকে আলাদা করে দেওয়ার পরেও আপনাদের সংসারের মধ্যে একটা ঝামেলা তৈরি হচ্ছে,
ঝামেলা তৈরি হচ্ছে। জি, আমার স্বামী এসে আমাকে এমন উল্টা পাল্টা মার দিল। পরবর্তীতে ভাইয়া তখন না আমার ঘরে ওই যে ধানের ওষুধ ছিল, আমি ওইখান থেকে কিছু ওষুধ খাইয়া ফেলি, খাইয়া ফেলি যে বেশি একটা না কিন্তু একটা ঢোক খাইয়া ফেলি আমি, আর বাকিটা খাইতে পারি না। আমার হাজবেন্ড এসে ধরে ফেলে, চাটা চেটের লোকে সবগুলো ওষুধ পড়ে যায়। পরে যাওয়ার পরেও আবার চিকা বাকা দিয়ে ওটা আশেপাশে তখন সবাই আসে, আইসা আমাকে তেঁতুল গোলায় আর ডিম ভাঙ্গিয়া ডিমের সাদা অংশ এরকম করে ওটা খাওয়ায়, খাবে অনেক বমি করায়। তখন মনে হয় সন্ধ্যা 7টা-8টা হবে, আমাকে পানিতে 1-1.5 ঘন্টা ডুবাইয়া রাখে পুষ্করিণীতে নামাইয়া। কিন্তু তারপরও ভাই আমি মরি নেই কেন আমি জানি না।
প্রিয় শ্রোতা, আরেকটা বিরতি নিতে চাই আমরা এবং ফিরে আসবো ঠিক রাত 12:06। আজকে যাকে আপনারা শুনছেন সে হচ্ছে রিয়া, ছোট্টবেলায় হারিয়ে যাওয়া রিয়া এবং তার হারিয়ে যাওয়ার পরে যে জীবনের বাঁক প্রতিবাঁক, প্রত্যেকটি বাঁক প্রতিবাঁক আমাদেরকে অনেক অনেক বেশি পরিমাণে অবাক করবে, সেই অবাকের শুরু হয়েছে মাত্র। আমরা এই জন্যই বারবার বলে থাকি লাইফ ইজ মোর দ্যান ড্রামা। ঠিক 12:06 ফিরে আসছি। এই বন্ধুটিকে যদি আপনারা দেখতে চান, যিনি হ্যালো ইট 920 শোনেন সেই 2013 সাল থেকে, দেখতে চাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন।
up presents Hello 8920 Close up The closer the better
প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরলাম আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে রিয়া তার জীবনের গল্প বলছে রিয়ার কাছে আমি আবারও ফিরতে চাই যারা ফেসবুকে হ্যালো 8920 মেম্বার হতে চান কমিউনিটি মেম্বার হতে চান তাদেরকে বলছি আপনারা চলে আসুন আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 আরো একবার বলছি www.facebook.com/hello8920 ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন জি বলুন রিয়া তারপর
আচ্ছা তার পরবর্তীতে মনে করেন বিষটা খাওয়ার পরে কিছুদিন এভাবে যায় যাওয়ার কিছুদিন পরে আমার মা আর আমার ভাই আসে বড় ভাই আসে কোরবানি গোশ নিয়ে আর আতপ সেলের গুড়া নিয়ে আসে আমার মারা আসছে কোনো বাজার সদাই কিছু নেই ঘরে চাইলো নাই আমার শাশুড়িরা কোনো মাথা ঘামায় না সারা রাত আমার মা আর আমার ভাই না খেয়ে ঘুমায় রয়েছে ওদের বারিন্দায় যে বারিন্দার কোনো বেড়া নেই উপর দিয়ে শুধু চাল আছে রুটি বানাইছি আর ওদের গোস্তই রান্না করেছি করে ওদেরকে খাইতে দিছি আমার হাজবেন্ডের সঙ্গে আমার ভাইয়ের সঙ্গে মারামারি হয় এই জায়গায় সকালবেলা আমি যখন ওদেরকে রুটি গোস্ত খাওয়াইলাম তারপরে একটা কথা নিয়ে ওইখানে হাতাহাতি হয় মারামারি হয় তখন আমার জামাই রে একটা বাঁশ নিয়ে চলে যাইতেছে আমার জামাই ভাইরে মারার জন্য আমার আম্মা সামনে দাঁড়াইছে দাঁড়াইছে আর আমার আম্মাকে দুইটা বাড়ি দিছে বাঁশ দিয়ে তখন আমার ভাই খুব চেতে যায় চেতে গেল আমার ভাইয়ের লগে অনেকটা মারামারি হইল ওদের বাড়ি আমার ভাই তেমন একটা পারে না আমার ভাইয়াকে এখানে একটা কামড় দিয়ে ভাইয়া এতটুকু মাংস মুখে করে নিয়েই যায়
কে এটা আপনার জামাই
আমার হাজবেন্ড আমার ভাইয়ের এখানে এত বড় একটা গর্ত পড়ে যায় আমার ভাইয়া মাগো করে মাটিতে পড়ে যাবে রক্তে পুরো উঠান ভাইসা যায় ওদের পরবর্তীতে ওদের সর্বশেষ থানায় গিয়ে আমার ভাইয়া এটাকে বেন্টিস করে ওইখান থেকে আমার মাকে নিয়ে চলে যায় দেশে গিয়ে কর্ণফুলি থানায় যায় ওরা থানায় গিয়ে জিটি করে আর সবকিছু বিস্তারিত বলে বলার পরে ওরা ওইখান থেকে একটা কাগজ দেয় দিয়ে আমার মা আর আমার ভাই আবার ওদের চর্বেশন আসে ওদের থানায় যায় থানায় গিয়ে দেখায় পুলিশরে দেখাইলে পুলিশ আবার আরেকটা কাগজ লেখে ওদের চেয়ারম্যানের কাছে পাঠায় ওনার কাছে পাঠাইলে উনি আবার ওদের বাড়িতে চৌকিদার পাঠায় তো চৌকিদার পাঠাইলে চৌকিদার ওরে ধরে নিয়ে যায়
আপনার হাজবেন্ডকে
জি ধরে বাজারে নেই আমার আম্মা আর আমার ভাই চেয়ারম্যানের কাছেই আছে তো আমার ননস আর আমার শাশুড়ি আমাকে এখন এত আদর করে আর অনেক কিছু বুঝায় আমি বুঝতেছি না কেন আমাকে এসব শেখানো হয় আর আমার যে মা ভাই আসছে এটাও আমি এখনো জানি না কিন্তু পরবর্তীতে দেখলাম আমার হাজবেন্ডে নাকি চেয়ারম্যানে কয়েকটা থাপ্পু ছোঁয়া দিছে ওইখানে আমার আম্মার আমার ভাইয়ের পা ধরে মাপটা চাওয়াইছে চাওয়ানোর পরে বলছে যে এদেরকে আমি তোর সঙ্গে করে দিয়ে দিলাম মানসম্মান মতো এদের মানসম্মান বজায় রাখবি এদের সঙ্গে এদের মেয়ে নাতিন সহ দিয়ে দিবি কিছুদিন বেড়ে আবার চলে আসবে পরবর্তীতে ওরা বাড়িতে আসছে আমার হাজবেন্ড আমাকে বলতেছে বাবুদের কাপড় চোপড় গুছিয়া তোমার কাপড় চোপড় গুছিয়া লও তখন আমি আমার মা আর ভাইকে তো দেখলাম আমি বুঝতে পারছি মনে হয় আমাকে নিবে নিয়ে আমাকে নিয়ে চট্টগ্রাম চলে আসে চট্টগ্রাম চলে আসার পরে আমার ভাইয়ের মনে খেপ ওকে যদি আমি একবার চট্টগ্রাম পাই তাহলে ওরে মাটির লগে মিশে এলাম কিন্তু এটা আমার হাজবেন্ডও বুঝতে পারছে তা আমি চট্টগ্রাম আসার পরে ভাইয়া আমার বাসার ভিতরে অবস্থা দেখে ভাই আমি এত নাস্তা আছি মনে হয় যেন পৃথিবীতে আমি এখন আসছি আমি ওদের বাথরুমে ব্রাশ দেখি ফেস দেখি শ্যাম্পু দেখি এসব দেখি এসব তো আমি কখনো চিনতামই না ভাইয়া চুলার ছাই আছে না ভাইয়া ওই ছাই দিয়ে দাঁত মাজতাম আমরা
বুঝতে পেরেছি তো এই জায়গা থেকে আপনি
এখন আমি বাড়িতে আসার পরে এসব দেখে ভাই আমি খুব আমার কাছে সবকিছু অন্যরকম লাগে যে পৃথিবী কেমন আমি কোথা থেকে কোথায় আসলাম এদের ফেস টেস আমি ধরে দেখি এইটা কি ওইটা কি এসব লারি সারি আর খুব নিজে মনে মনে অনেক আনন্দ পাই লাফাচ্ছি এই করছি সে করছি পরে ওরাও আমাকে আবার এডিডি কিনে দিছে ব্রাশ কিনে দেয় বলে যে দাঁত মাছ সাবান দিয়ে বাথরুমের ভিতরে ঝর্ণা সারে গোসল করি অন্যরকম একটা আনন্দ লাগে পরবর্তীতে এরকম করতে করতে পারে মনে হয় অনেক দিন যায় এক দেড় বছর দুই বছরের কাছাকাছি যায় যাওয়ার পরে ওই বাচ্চাগুলাকে আমার ভাইয়ের বাচ্চার সঙ্গে মসজিদে পাঠানো হয় সকালবেলায় আবার রাস্তায় সবসময় ধুলা বালু লয়ে খেলে ওরা খেলে টেলে দুপুরে আবার বাসায় আসে তো সবসময় তো এরকম ফুট করে ওরা একদিন দুইজনেই হারিয়ে গেছে ওদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সব জায়গায় শহর বন্দর যেখানে চট্টগ্রাম আছে সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে বাচ্চা দুটাকে ও নিয়ে গেছে
ও আসলে নিয়ে গেছে বাচ্চা দুটোকে
ও আসলে অনেকদিন ধরেই চট্টগ্রাম থাকতো তবে গাঁও ডাকা দিয়ে সুযোগ পায় একদিন দুটো বাচ্চা নিয়ে গেছে তো ছেলেটাকে নিয়ে ওদের বাড়ির পাশে এক বাড়ি আছে, আমি চিনতাম ওই বাড়ি, ওই বাড়িতে গরু রাখার কাজে দিছে, আর মেয়েটাকে ঢাকা বাসায় কাজে দিছে। পরবর্তীতে আমরা তো আর এসব কিছু জানি না, আমরা খোঁজ করতেছি, করার পর এক পর্যায়ে অফ হয়ে গেলাম, পাইলাম না বাচ্চা দুইটাকে। পরে এক বছর কেটে যায়, এক বছর পরে ও একদিন আসে আমাকে নেওয়ার জন্য, কিছু লোককে টাকা খাওয়ায়। তো টাকা খাওয়ার পরে যাদেরকে টাকা খাওয়ায় তারা আবার এলাকায় ছিপাই ছাপাই একটু মাস্তানি টাস্তানি করে, আর আমার ভাইরে মাইর দেওয়ার জন্য কিছু টাকা দেয়। তখন এটা আবার আমার ভাই শুনতে পারছে, জানাজানি হয়ে গেছে। জানাজানি হয়ে যাওয়ার পরে আমার ভাই আমার মাকে নিয়ে আর আমার ছোট বোনটাকে নিয়ে আমাদেরকে ঢাকায় পাঠিয়ে দেয়। একদিন রাতের 12টার গাড়িতে এক মাসের চাল ডাল যা যা কিনা লাগবে ওইসব দিয়ে আমাদেরকে তিনজনকে ঢাকা পাঠিয়ে দেয়। ঢাকা আমরা কখনই চিনি না বা চিনতাম না। ঢাকায় আইসা গাড়িতে আমরা জিজ্ঞাসা করে যে আপনারা কোথায় নামবেন, আমিও জানি না বলতে, আমার আম্মাও জানি না বলতে যে আমরা কোথায় যাবো, বলি শুধু ঢাকায় যাবো। ঢাকায় কোন জায়গায় যাবেন? আহা না, আমিও কান্দাছি, আমার মা কান্দাছে, মার কান্না দেখে আমিও কান্দাছি। কান্না করার পরে বলে যে, আমি বলি যে আপনারা আমাকে ঢাকায় নিয়ে যে কোনো একটা জায়গায় নামিয়ে দিয়েন। পরে দিয়ে ফার্ম গেট নাই না নামিয়ে দিছে। ফার্ম গেট ফার্কের পাশে ভাই আমরা সারাদিন ছিলাম। তো ওইখানে ভাই শসা টমেটো কিছু আপেল পচা এগুলো আবার পচে গেলে ওইরকম ফিকে মেরে মেরে রাস্তা সাইডে ফেলে দেয়, ওগুলো আমরা টকে টকে দুই বোনে খাই।
আমি একটু থামাচ্ছি আপনাকে, আমি পুরো বিষয়টা বুঝে উঠতে পারিনি, আপনি কেন গেলেন ঢাকাতে, কি দরকার ছিল ঢাকাতে যাওয়ার?
ঢাকাতে ওই যে ভাইয়া ওই লোক আমাদের এলাকায় চিপা চাপায় কিছু লোকজন আছে একটু সন্ত্রাসী টাইপের, মাস্তান টাইপের, ওদেরকে কিছু টাকা খাওয়াইছে, খাওয়াইছে আমাকে তুলে নেওয়ার জন্য, নিয়ে ওর কাছে দিতে।
তো ঢাকায় কারা ছিল?
ঢাকায় কেউ ছিল না ভাইয়া,
কেউ ছিল না, এমনি অজান্তেই অচেনা একটা জায়গায় বাড়ি জমাচ্ছেন।
এছাড়া আমার আমাদের
কি করবেন ঢাকায় এসে, কোনো প্ল্যান পরিকল্পনা
ছিল না? কোনো প্ল্যান পরিকল্পনা ছিল না। আমাদেরকে লুকানো হয় যে আপনারা ঢাকায় গিয়ে যে কোনো একটা জায়গায় থাকবেন, বাসা টাসা ভাড়া নিয়ে ওইখান থেকে কিছুদিন পরে নিয়ে আসবো, এরকম বলে পাঠানো হয়।
আপনার ভাই পাঠায়?
আমার ভাই, বড় ভাই পাঠায়।
তো আপনারা কোথায় বাসা নেবেন, আপনার বড় ভাইকে আমরা জানবে?
জানি না ভাইয়া, মানে পরবর্তীতে তখন ভাইয়া চিঠি লেখালেখি হইতো, চিঠিতে আর ওই যে অনেক দোকানে ইন্টারকম ফোন টেলিফোন ছিল, তারপরে ভাই আমাদেরকে ফার্ম গেট নামিয়ে দিছে। আমরা ফার্কের পাশে সারাদিন বসেছিলাম রোদের ভিতরে, আমার মা পড়ে গেছিল একটা পর্যায়ে, পরে বস্তার উপরেই আমার মা এরকম ঢেলান দিয়ে শুয়েছে, আর আমরা দুই বোন ওই টমেটো তারপরে শসা কিছু আপেল টাফেল পচে গেলে যেগুলো ফালাইয়া দেয় ওগুলো আমরা দুই বোন খুঁটা খুঁটা এনে খাই, আবার গায়ের লগে এরকম মশা দিয়ে মারও এনে দেই খাওয়ার জন্য, মায়ের তো ওই বস্তা নিয়েই বসে আছে। পরে এরকম করতে করতে সারাদিন গেল, বিকেল যখন 4-5 বাজে যাইতেছে, একটা আপেল যে লোকটাই আপেল ফালাইছে আমরা ওইটা টুকে টুকে খাই, ওই লোকটাই আমাদেরকে ফলো করছে, উনি আসলো এখানে। আইসা বলতেছে যে খালাম্মা, আপনারা সকালবেলা দেখতেছি এই জায়গায় এত রোদের ভিতরে এখানে বসে রেছেন এই যে বাচ্চা দুইটা, তারপরে বলতেছে যে আপনারা কোথার থেকে আসছেন, কোথায় যাবেন, কেন এখানে এরকম ইয়ে রয়েছেন। পরে আমার মা অসুস্থ, এত অসুস্থ গেছে কথাই বলতে পারে না। তখন আমি বলছি আমরা চট্টগ্রাম থেকে আসছি, কয় যাবা কোথায়, আমি কে আসছি তো ঢাকায়, কয় এখন কোথায় যাবো, আমি আমি তো জানি না এখন কোথায় যাবো, গাড়ি আমাদেরকে এখানে নামিয়ে দিছে, আমরা এখানে বসে আছি। পরে আমার মা উইটা কোনো মতে বসছে, বসে বলে যে বাবা আমরা তো একটা বিপদে পড়ে ঢাকায় আসছি, এখন আমরা একটু থাকার আশ্রয় চাইতেছি, আমাদেরকে একটা বাসা টাসার কিছুতে চিনি না, কখনো আইনে একটা বাসার ব্যবস্থা করে দাও। তখন ওই লোকটাও আবার মেসে থাকে, একটা ফ্যামিলির সঙ্গে থাকে, টাকা দিয়ে খায়, ওই ফ্যামিলির কাছে নিয়ে আসছি, একটা কুলি ডাইকা বস্তাগুলো উঠাইছে, উঠায় ওই বাসায় নিয়ে আসছে। বাসায় নিয়ে আসার পরে ওনাদের বাসা রাখার কোনো জায়গা নাই, কিন্তু ওনারা খাওয়াইছিল তখন, রাত্রে একবেলা খাওয়াইছে, খাওয়াইয়া একটা বাসায় কাজের বুয়া চাইতেছে, তো ওই বাসাটায় যায় ওই মহিলা নিয়ে গেছে আমার আম্মারে, আম্মারে নিয়ে যায় কথা বলাইছে যে ভাঙতি মাস ভাইয়া, তখন মনে মাসের 6-7 আছে, এখন তো আমরা বাসাও কোথায়ও পাবো না, খালি না 1 তারিখ ছাড়া, তা এখন কই থাকবো। তখন বলতেছে যে এই মহিলারে আপনারা রাখেন, দুইটা বাচ্চা সহ দুইটা মেয়ে আছে ওনার সঙ্গে, একটা রুমে রাখেন, আর উনি দরকারে কয়েকদিন কাজ করে দিব। এই কথা বললা ওই 3 তলা নিয়ে ওই মহিলা আমার আম্মারে এরকম বলা বলিতে কথা ঠিক হয়েছে। তারপরে আমরা ওইখানে রাত্রে গেছি, রাত্রে যায় ভাঙতি মাসের কয়েকদিনই ওই জায়গায় ছিলাম। তারপরে একটা রুম ওই মহিলারে নিয়েই আমার আম্মা খুঁজা ছোট্ট একটা রুম বের করছে, বের করার পরে রুমটা 1500 টাকা ভাড়া, সরি 1200 টাকা ভাড়া। পরে এখন আমার আমারে 3000 টাকা দিছে আমার ভাইয়া, তো এক মাসের ভাড়া 1200 টাকা, তারপরে আমরা কি করব। এখন আমার মা ওই কয়দিন ওই জায়গায় কাজ করে, বাসায় যখন আমরা আসলাম আমার মা একটা মেসে কাজ নিছে, মেসে কাজ নিয়ে আমাদেরকে খাওয়াইতেছে, আর যে টাকা পায় ওই টাকা দিয়ে ঘর ভাড়া দিয়ে দেয়। এইভাবে করতে করতে প্রায় এক বছরের মতো হয়ে যায়।
এর মধ্যে আপনারা বাড়িতে যোগাযোগ করা বা কোনো কিছু করা? আর আপনার বাবা তখন কোথায় ছিল?
আমার বাবা তো ভাইয়া তখন আমাকে নিয়ে যাওয়ার কিছু বছর পরে মারা যায়।
কিছু বছর পরে মারা যায় আপনার বাবা?
তো আমার যে ছোট বোনটার কথা বলতেছি, ওইটা আমার আব্বা মারা যাওয়ার 14 দিন পরে নাকি আমার ওই বোনটা হয়।
মানে যে ছোট বোনকে নিয়ে আপনারা এখন এই মুহূর্তে ঢাকায়?
এই মুহূর্তে ঢাকায়,
যে গল্পের যে মুহূর্তে আছেন আর কি। ওকে, বলুন। তারপর
এক বছর হয়ে যাওয়ার পরে এখন আমি এখন একটু ভালোই বুঝতে পারছি। আমি একদিন সকালবেলা উইঠা দাঁড়াইছিলাম রাস্তার মাথায়, দেখতেছি মেয়েরা একবারে লাইন দিয়ে যাইতেছে। পিছন থেকে একটা মেয়েরে আমি ধরছি, ধরে বলতেছি যে আপু তোমরা কই যাইতেছ? পরে বলে যে আমরা অফিসে যাই। আমি কই কিসের অফিস? বলে যে আমরা চাকরি করি অফিসে যাই। আমি কই আমারই নিবা তোমাদের সঙ্গে, কই আসো। পরে মেয়েটা আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মেয়েটা তো ভিতরে ঢুকে গেছে, আমাকে বলছে তুমি এখানে দাঁড়াও, আমি উপর থেকে সুপারভাইজার ফাটাবো, সুপারভাইজার তোমার লগে কথা বলে তোমার উপরে নিয়ে যাবে, তুমি যাইবে না কিন্তু। আমি তো দাঁড়িয়ে রয়েছি, সুপারভাইজার আসছে দিনের 11টা বাজে, আমি দাঁড়াইছি সকাল 8টা বাজে। 11টা বাজে আসছে, আইসা সুপারভাইজার আমার আগের থেকে মাথা পর্যন্ত এরকম তাকায়, আসার পর না না হবে না, ছোট আর আবার একটু ছোট, ওগুলা ভাইয়ার আসলে বাথরুমে নিয়ে লুকায়।
ও ও ওকে।
তখন আমরা দেখে বলে যে না না ছোট ভাইয়ার আসলে সমস্যা হবে, এটা বলে সুপারভাইজার ভিতরে চলে গেছে। চলে যাওয়ার পরে এখন তো ভাই আমি ফিসনে যে ফিরে বাসায় যাবো আমি তো আর চিনি না। তো আমি সারাদিন ওই গেড়ে বসে বসে কান্না করতেছি, আর আমার ক্ষুধার জ্বালায় আমার আরো বেশি কান্না। সারাদিন আমি সকালবেলাও কিছু না খেয়ে বেরোইছি। তো আরেকটা সুপারভাইজার লাঞ্চ করতে বের হয়েছে, বের হয়ে দেখে যে আমি ওইখানে কান্দতাছি, জুতাগুলো আমি থুয়ে জুতার উপরে বসে আমি কান্না করতেছি। সুপারভাইজার আমাকে বলতাছে এই তুমি কে, ভিতরে ঢুকছো কিভাবে, আর এখানে বসে কান্না করো কেন? পরে আমি বলতেছি যে দেখেন ভাইয়া, আমার তো এই গার্মেন্টস এর একটা মেয়ে নিয়ে আসছে, আমি আর মেয়েটাকে খুঁজে পাই না। আমাকে বলছে এখানে চাকরি দিবে, একটা লোক এসে আমার সঙ্গে কথা বলে গেছে, সেই লোক বলতেছে যে আমার নিবে না, চাকরি দিবে না, আর আমি যে মেয়ের লগে আসছি ওই মেয়েরও আর পাই না, তাহলে আমি বাসায় কেমনে যাবো? পরে দেখো ওই মেয়েটার নাম কি, আমি বলি যে মেয়েটার নাম নাসিমা। মেয়েটা বলছে যে ওর নাম নাসিমা। পরে দিয়া ওই লোকটা কয় তুমি এখানে থাকো, উনি আবার দোকানে গিয়ে খেটে আসলো, আইসা আমাকে উপরে নিয়ে গেল, নিয়ে ইনচার্জ নাকি বলে ওনার সঙ্গে কথা বললো যে স্যার এরকম এরকম মেয়েটা এই সমস্যা পড়ছে, স্যার রাইখে দেন। পরে কিছু অল্প বেতন দিয়ে হইলো রাইখে দেন। পরে আমার রাইখে দিল, রাইখে একটা মেশিনের সামনে বসাইলো সুতা কাটার জন্য।
কত টাকা বেতন দিল?
আমি জানি না ভাইয়া,
তখনও জানেন না আপনি?
না, সুতা কাটতে ওই ছোট একগুলা কাঠার বলে ওটা দিয়ে সুতা কাটতে দিছে। তখন অপারেটর আমাকে বলে বড়িগুলা উঠাও। আমি ভাইয়া বড়ি মানে কি আমি বুঝতে পারি না, আমি বড়ি কোথায় পাবো? আমি ভাবছিলাম যে রান্নাঘরের হয়তো ওই বটি হইতে পারে, তখন ওই বটি আমি কিন্তু করা ওই কাপড় গুলা কি বটি বলে,
যে বডি বডি পার্ট মানে শরীরের যে অংশটা সেটাকে বলছে বডি।
হ্যাঁ, আমি তো এদিক সেদিক তাকাইতেছি যে বডি আমি কই পামু। ওই মেয়ে তো আমার লোকে খুব রেগে গেছে, সে ভাবতেছে যে আমি মনে হয় ঘাটতেরা। ও বলতেছে যে মেয়েটা তো খুব ঘাটতারা, ফাজিলটা ফের এই হেল্পার কই থেকে আইনে দিছে আমারে, এসে কিন্তু কেন আমি নিচে মেয়েকে তাকাতেছি আর কাটতেছি, কিন্তু আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তেছে যে আল্লাহ আমি কোথা থেকে কোথায় আসলাম, কেউই তো আমার ভালোভাবে কথা বলে না। ফলে আমি কাফা আমি বুঝতে পারিনি যে এগুলার আপনারা বডি কন, তখন থেকে আমি বুঝতে পারছি। তারপরে যেটা ভাইয়া কাপড় কাছে সিজার বলে ওরা, আমরা তো বলতাম কেসি,
কেসি ইংরেজিটা হচ্ছে সিজার। হ্যাঁ, আপনার জানার কথা না। হ্যাঁ
জি, তখন যেখানে যেতাম সবাই আমার লাগে উল্টো ফুল্টা ব্যবহার করত, আমি যে বুঝতে পারতাম না আমার ওদের কথাগুলো গার্মেন্টসের ভিতরে, তখন কেউ আমার লাগে ভালো কথা নয়, অনেক অপারেটর আমাকে মারতো হতো থাপড়াইতে হতো, ওদের ধারণা যে আমি মনে হয় তেরা টাইপের। এরকম করার পরে আমাকে যখন রাতের 9টা বাজে ছুটি হবে, তখন আমি কিভাবে বাসায় যাব? তা না, আমি আমাদের লাইন ছেড়ে দিছি, আমি বসে কান্না দিয়ে আমাদের লাইন ছুটি দিয়ে দিছি, আমি বসে কান্না করি। পরে ওই সুপারভাইজার আমাকে বলতেছে তুমি বসে আছো কেন, যাও না কেন? পরে আমি বলি যে ভাইয়া আমি তো যে মেয়েটার সঙ্গে আসছি আমি মেয়েটারে খুঁজে পাই না, কয় মেয়েটা কোন লাইনে চাকরি করে? আমি আমি তাও জানি না, আমি আজকে নতুন আসছি আর কখনো চাকরি করি নাই গার্মেন্টসে। পরবর্তীতে কথা শুনে কয় মেয়ের নাম কি, কয় নাসিমা। তুমি আবার ওই দুই লাইন চালু আছে, ওই দুই লাইন 10টা বাজে ছুটি হবে। পরে ওই দুই লাইনে যা বলতেছে যে নাসিমাকে, তো নাসিমা নামের কয়েকটা মেয়ে পাইছে আমাকে দেখাইছে, কিন্তু যেটা নাসিমা পরে প্রতিটা আমি পাইছি, আমি বলছি যে হ্যাঁ উনি। তারপরে মেয়েটাও আমাকে দেখে চিনছে, পরে বলে যে মেয়েটাকে তো আমি রাস্তা, আমি বলি যে আপু আপনার লাগে আমার যেখানে দেখা হয়েছে ওইখানে পর্যন্তই আপনি আমাকে নিয়ে যান, তারপরে আমি বাসা সিনা যাইতে পারবো। তো 10টা পর্যন্ত ছুটি হয়েছে, 10টা পর্যন্ত আমি ওইখানে বসে রয়েছি, আমার দিয়ে কাজ করেছি কিন্তু আমার কাঠে উঠায় নাই, কাঠে যে ওভারটাইম উঠাইতে হয় ওইটা উঠায় নাই। পরে দিয়ে আমি এইভাবে আসছি, তারপরে দিন আমি ওই মেয়েটাকে বলি যে আপু আমি কালকে এখানেই আসবো, আপনি আমাকে নিয়ে যাবেন। তো এরকম করে একটা মাস পর্যন্ত ভাইয়া, ওর যদি মনে করেন 8টায় ছুটি হইতো আমার যদি দশটা হইতো তাহলে আমার ওভারটাইমটা আমি ওর খাতায় উঠে দিয়ে আমি আমি জিরোই পাইতাম, কিন্তু কাজ আমি করতাম, ওরে বসে রাখতাম শুধু যাওয়া আসার জন্য।
এটা কি আপনার মা জানতো যে আপনি এই গার্মেন্টসে কাজ শুরু করেছেন?
আমার মা সেদিনই জানতো না যেদিন আমি প্রথমে আসি। আমার মায় খুব কান্নাকাটি করে, জানলা আবার কোন বিপদ হইল, আমার তো একটার পর একটা খালি বিপদ হইতে থাকে। যেন আমি রাতে দশটা বাজে বাসায় গেছি, শুনতে পারছে আমার কাছ থেকে আমি বলছি যে চাকরি পাইছি, এরকম চাকরি করতেছি, তখন মা কান্না থেকে আবার খুশি হয়েছে যে চাকরি পাইছি, আমি চাকরি করতে পারবো বা পাই, এরকম খুশি হয়েছে।
আপনার ছোট বোনটা কি করতো ওই সময়টাতে?
ছোট বোন ভাই একবারই ছোট,
ও বাসায় থাকতো নাকি আপনার মা ওনাকে নিয়ে নিয়ে?
আমার মা নিয়ে নিয়ে কাজ করতো
মানুষের বাড়িতে,
কোলে করে, মানুষের বাড়িতে না ভাই, মেসে
মেসে কাজ করতো,
মেসের পাক।
আপনার মা যখন বাড়িতে ছিল, আপনাদের বাড়িতে, তখন তো এসব চিন্তাই করা যায় না, তখন তো আপনারা অনেক ভালো ছিলেন।
না না ভাইয়া, তখন আমাদের অনেক চাষবাস হয়,
মানে গৃহস্থ ছিল না?
গৃহস্থ ছিলাম জি।
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলুন। তারপর
মারও আবার হিরাও ওই যারা যাদের কাজ করে তারা আবার ঝালমুড়ি বিক্রি করে, ঘুন্ডি পাকাইতে হয়, ওইটা নামাইতে গিয়ে পুরা হাড়ি মার পায়ের মধ্যে পড়ে গেছে, চুলার একবার হাঁটুর থেকে পুরা পাডা পুরা মাংস উঠা সিলাই গেছে। এই চিকিৎসাও ওরা সবাই মিললে অনেক বকাসকো করছে, হেগো এটা নষ্ট হয়ে গেছে। তারপর মা কয়েকদিন কাজ করতে পারেনি, মার পুরা পাডা পাইকা পয়সা টয়সা কেমন ফুলা টুলা ওরছে, সবাই মিললে টাকা টোকা উঠাইয়া উঠিয়ে মারে ডাক্তারের কাছে নিয়ে গেছে। তো এইভাবে ভাই আমাদের জীবন চলে। মাস শেষ হওয়ার পরে আমাকে 930 টাকা দিল আমার বেতন।
আচ্ছা আচ্ছা,
930 টাকা দেওয়ার পরে ওডিআই আমি মারে দিছি, দিছি আর মা আবার আমাকে 30 টাকা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে প্রতিদিন আবার আমি আবার বলছি যে মা প্রতিদিন দুপুরে ভাত খাওয়ার সময় সবাই নিচে নামে, নিচে নামে দেখি যে আচার খায়, বড়ই কিনা খায়, বুট খায়, এসব খায়, আমি তো খাইতে পারি না। পরে মা আমাকে 30 টাকা দিয়ে দিল যে আজকে থেকে তুইও খাবি। তো এইভাবে ভাইয়া,
এর মধ্যে কি আপনার বাড়িতে যোগাযোগ করেছিলেন?
হ্যাঁ ভাইয়া, এর ভিতর বাড়িতে যোগাযোগ করছি বলতে, এত গরম ভাইয়া, বিষম গরম, গরমের জ্বালায় আমরা পুরা মানে ঘামাছি টামাছি উইঠা পুরে সিল লেগেছি, শুধু ফলরে ঘুমাই, ফলরটাও ভাইয়া ভাঙ্গা খেকড়া বেকড়া, ওইখানেই ঘুমাই। কিন্তু বাড়িতে যাই, বাড়িতে যাই আমি আর আমার ছোট বোনটা, এই দুইজন আমার মা আইসা ইয়াতে উঠিয়া দেয় আমারে সাইদাবাদ বলে ওই জায়গায় উঠিয়া, গাড়ি টিকিট কাটে আমাদেরকে গাড়িতে উঠিয়া দেয়, দিয়ে হেলপারের 20 টাকা দেয়, দিয়া বলে যে তোমরা এই জায়গায় নামিয়ে দিবা। তো ওই জায়গায় ওরা নামিয়ে দেয় আমাদেরকে। নাইমিয়া আমার মা আমাকে শিখিয়ে দিছে যে রিক্সা লবি, রিক্সারে কবি কি মাঝিরঘাট যাবো, গিয়া তো চিনতে পারছি সাম্পানে চালে, সাম্পান ওই পার নিয়ে নামিয়ে দেয়। তো ওইবার নামিয়ে দিল, এবার হাইটে গিয়া মানে ভাইয়ার দোকানের পিছনে আমরা লুকায় রয়েছি, একটা লোক আবার আমাদেরকে দেখে ফেলছে, দেখে ফেললে পরে ওরা আবার আমার দৌড়ে নিয়ে দিছে, দৌড়ে নিয়ে দিছে, দৌড় না দিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি, ওইটা দাঁড়াইছি, দাঁড়িয়ে বলতেছি যে ভাইয়া আমি একটু ভাইয়ার সঙ্গে দেখা করতে চাই। তো তোমার ভাইয়াকে আমি কইছি, ওই যে হোসেন আছে, হোসেন শফিক এরা আমার ভাই। ওই লোকটা যায় বললো বললো, আর আমার ভাই আবার ওই দোকানের পিছনে আসলো, ওইখানে আবার কাটাকুটা অনেক মাদার কাটাকুটা ফেলাইছে। আমার ভাইয়ের সঙ্গে তোরা এই জায়গায় ঢুকছিস কেন বাইরে এন থেকে? পরে আমার ভাই ধরে আমাদের বাইরে করে রাস্তায় আনলো, আইনা আমাদেরকে শুনলো, শুননা ভাই আবার আমার বোনের কোলে লইছে, দুনিয়া নাস্তা রাস্তা আমাদেরকে দিছে দোকান থেকে। পরে বলছে যে ভাইয়া আমাদেরকে মা এমনি এমনি পাঠাইছে, আমাদের খুব কষ্ট হয় ভাইয়া, একটা ফ্যান কিনে দিতে, একটা জালি ফ্যান কিনে দিতে, আমরা নিজেরা ইতরে বোন ভাত খাইতে পারি না, এখন এত কষ্ট, কিভাবে তো করে ফ্যান কিনে দিন, তো যদি কোনোদিন কিনতে পারি তাহলে ফাড়িয়ে দিব, কুরিয়ান সার্ভিসে না কিতে পাঠিয়ে দিব। তখন আমাদেরকে এমনি দিয়ে দিল 100টা টাকা দিয়ে দিল, ওকে কি 100 টাকা দিয়ে কি যাইতে পারবো? পরে দিয়া 3 ওভার থেকে টাকা নিয়ে আমাদেরকে আবার টিকিট কাটে একটা সিট দিয়ে আমি আমার বোনে সিপাসিপি করে এক সিডি বই আবার আমাদেরকে গাড়িতে উঠিয়ে দেয় আমার ভাই। তো এভাবে আবার আমরা চলে আসছি। আসার পরে আমার মায় খুব কাঁদে যে আমার কি দিন, কি হয়ে গেল, কি সংসার কই হয়ে গেল, আজকে এত দূরে আসছি, এখন ছেলেরাও পড়ে গেল। যাই হোক, আমাদেরকে ঘুম পড়ায় কাপড়ে রাসলা দিয়ে বাতাস করে করে, একটা হাত পাকা কিনার মতন তখনও ই ছিল না, কাপড়ে রাসলা দিয়ে দিয়ে আমাদেরকে বাতাস করে ঘুম পড়ায়। তো এইভাবে ভাই আমাদের জীবন কাটে, আমরা ঢাকা প্রায় 2-3 বছরের মতো থাকি।
আচ্ছা আচ্ছা,
তো 2 বছর পরে ভাই আমি অপারেটর হই, আমি আবার একটা বয়স্ক অপারেটরের সামনে পড়ছি, ওনারে আমি সবকিছু ভাঙ্গে বলছি, বলার পরে কয় তাহলে তো তোর অপারেটর হওয়ার তাড়াতাড়ি দরকার আছে, 930 টাকায় কি হয়, সে বলে যে আমি যখন টয়লেটে যাবো তখন তুই মেশিনে বসবি, আমি যখন লাঞ্চে লাঞ্চে তাড়াতাড়ি ভাত খাই এসে মেশিনে বসবি। প্রথম দিন বাইরে যখন মেশিনে বসছি ওগুলো তো কারেন্টের মেশিন, পারাদিসের মেশিন গ গ করে উঠছে, আমি তো ভয়তে পুরা ফালাইয়া ওইটা শিকার বাকে দেওয়া শুরু করছে। আরো দুই তিনজন মানুষের একা কি হয়েছে কি হয়েছে সুইটেই মেশিনের ভেঙে টেঙ্গে গেছে। আমি তো ভয়তে আর কখনো মেশিনে বসি না। পরবর্তীতে ওই অপারেটর এসে আমার পায়ের উপরে ওনার পা দিয়া তারপরে মেশিন জ্বালায়, এরকম করে মানে প্রথম উনি মেশিনটা ধরে। তো এইভাবে যাই হোক, দুই বছর পরে আমি অপারেটর হয়েছি। অপারেটর হয়ে গার্মেন্টসটা চেঞ্জ করে অন্য একটা গার্মেন্টসে গেছি, ওইখানে আমার বেতন দিচ্ছে 2500 টাকা।
আচ্ছা,
2500 টাকা বেতন দেওয়ার পরে এখন তো মনে হয় যেন আমরা খুব বড় লোকে গেছি, খুবই আনন্দ লাগে যে ভাইয়া। তো আমার বেতনের টাকা দিয়েই বাড়িতে যায় প্রথম মাসের বেতন পাইয়া বাসায় যায়, আমার কি মা আজকে থেকে আমরা অনেক বড় লোকে হয়ে গেছি, আমার গোয়ান সবই হয়ে গেছে, আমরা অনেক টাকা পাই। তো আমার মায়ও মেসের থেকে মনে করেন একটু একটু খাবার যা আনে তা ভালো টালো যদি এক তিন মাস টাস আনে তাহলে ওইটা আমার জন্য রাখে, দেখুন আমি টাকা উপার্জন করি। আমার বোনের আর দেয় না, আমার বোনের একটু একটু দেয় তা আমি আবার খুঁটা খেটে একটু দিই। তো আমার প্রথম মাসের বেতন দিয়ে আমরা একটা জালি প্যান কিনি, জালি প্যান কিনে এখন একটু আরামে ঘুমাই। তো এভাবে এখন আমাদের দিনটা মোটামুটি ভালোই চলে। হঠাৎ করে বাড়ির থেকে,
এর মধ্যে তো আপনার ছেলে মেয়ের কোনো খোঁজ খবর
না ভাইয়া? এর ভিতরে কোনো ছেলে?
হঠাৎ করে বাড়ি থেকে?
জি ভাইয়া। তো এরপরে হঠাৎ করে বাড়ির থেকে একটা খবর আসে যে আমার ছেলেটা নাকি বাড়িতে আসছে।
আপনার বাড়িতে?
আমাদের বাড়িতে, চট্টগ্রাম আসছে। এখন বলতেছে যে ওর ফুরা ফাটা খুব ঘাটা হয়ে গেছে, বাহিরে গরুর জন্য ঘাস টাস কাটতে যায় তখন নাকি জোকে ধরে, অনেক জোকে ধরে পুরা দুইটা পা একবারে পচাইয়া ফেলাইছে। তে বাড়িতে আসছে, আমার ভাবি ঘরে জায়গা দেয় না, আমার ভাইস তারা মারে অনেক ধরে টোরা। তো এখানে সেখানে রাস্তায় ঘাটে কাগজ টাগজ দিছে শুয়ে থাকে। তো একদিন মেম্বারের বাড়িতে বলে যে বাহিরে ভাইয়া শুকনার সময় পাতা কুড়ায়া এরকম টাল করে রাখে, ওই পাতা দিয়ে রান্না করে, ওই পাতার ভিতরে শীতের সময় পাতার ভিতরে ঢুইকা ও শুয়ে আছে, কেউ ঘরে জায়গা দেয় না ওরে। সকালবেলা ওরাও উঠছে চা জাল দিবে, পাতা এরকম করে লাঠি দিয়ে সুলাই দিতে লইছে, তখন আমার ছেলের গায়ে খোসা লাগছে। আমার ছেলে তো পাতার ভিতর থেকে ধোসর মোসর করে বের হইতেছে, ওরা দেখে সবাই ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে চিকের বাক্যে দিয়ে যে ছেলেকে ছেলেকে পরে শুনে যে এটা হোসেনের শফিকের ভাগনা। তো এইভাবেই ভাইয়া ও রাস্তাঘাটে তখন থেকে ও রাস্তা রাস্তায় থাকে, মানুষের থেকে ছায়া খায়, কাগজ টাগজ টোগায়, বোতল টোতল টোগায়, এগুলা বিক্রি করে খায়, মানুষের থেকে ছায়, এইভাবেই মানে ওর জীবন। যাই হোক, পরে ভাইয়া আমরা আবার দেশে চলে আসি। চট্টগ্রামে আসার পরে যখন আমার ছেলেটাকে দেখি আমার একটু ঘৃণে লাগিয়ে যায়, কিন্তু ও যে আমার ছেলে ওরে আমি তাই না বুকে নেবো এমন কোন আমার ভিতরে ই থাকে না,
ফিলিংস থাকে না,
না। আমি ওরে দেখে আমি নিজেও নাকটা মুসকি, কেমন রাস্তাঘাটের ফোলাফান ভাই কেমন থাকে, ময়লায় ছয়লায় সারা গা হাত পা কিরকম, ওই ছেলেটা এটা আমার ছেলে বললে আমার ভাবতেই কেমন যেন লাগে। তখন এর দেখে পরে আমার মায় আবার একটু মায়া করছে, পরে আমার মার লাগে আমার ভাবিগুলো লাগে এখন খুব ঠেলাঠেলি বাজে যায় খাবার নিয়ে বা কাজকর্ম নিয়ে যে এতগুলা ইসা ওরছে। আমি আবার কি করলাম, আমাদের চট্টগ্রামে একটা বাসা ভাড়া নিলাম, ছোট একটা রুম নিলাম, আমার বোন আমার মা আর আমার ছেলেটাকে নিয়ে। আমি কতগুলা মানুষ, আমি একটা গার্মেন্টসে ঢুকলাম আমাদের চট্টগ্রামে, ওইখানেও 2500 টাকা আমার বেতন দিচ্ছে। 2500 টাকা বেতন দেওয়াতে এতগুলো মানুষের বাসা ভাড়া দিয়ে খাইয়া পারি না, ওই বাসা ভাড়া 1500 টাকা। এভাবে কিছুদিন যায়, যাওয়ার পরে আমাদের চট্টগ্রাম পটিয়ার একটা লোক, ওনার বয়স থাকে তখন ওনার মুখে শুনছি 55 বছর, তো ওনার চোখে আমি পড়ে যাই।
কিভাবে পড়ে?
তো একটা দোকান আমি বাকি করে নিই, ওইখান থেকে আমার কিছু লাগলে নেই, তেল সাবান টাবান মাস শেষ হলে বেতন ফাইলে পরে আইনে দিয়ে যাই। তো আমার একটা ঘড়ির দরকার, দেওয়াল ঘড়ি, আমি একটা ঘড়ি নিতে আসছি, ঘড়িটা আমি এরকম করে বুকে নিয়ে যাইতাছি, ওই লোকটার আবার মাসের ফার্ম আছে ওইখান থেকে আইসা, ওই দোকানের সামনে বাইক আছে ওনার, বাইকের লগে এরকম হেলান দিয়ে দাঁড়ে দাঁড়িয়ে সিগারেট টানে। তো রাস্তাতে অনেক মানুষই, আমি আর কারোর ফলো করিনি কিন্তু আমারই ফলো করছে লোকটা।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। এই বিরতির পর ওর জীবনের গল্প এমন ভাবে টার্ন নিবে ইভেন ইউ ক্যান্ট ইমাজিন। আমরা ফিরে আসবো ঠিক 4 মিনিট পর। ওকে দেখার জন্য আপনারা চলে আসুন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 4 মিনিট পর।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
আরো একবার স্বাগত। বিরতির পর আপনারা চার মিনিট পর আবারও শোনা শুরু করলেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে এই মুহূর্তে আবারও। আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, খালিদ রয়েছে, লোবান রয়েছে। আপনারা শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। রিয়া রয়েছে আজকে তার জীবনের গল্প নিয়ে। রিয়ার কাছে আমি আবারও ফিরছি, বলুন তারপর।
তারপরে উনি আমার পিছনে পিছনে আমাদের বাসা পর্যন্ত আসছে, বাসাটা দেখে গেছে, দেখে আবার চলে আসছে, আমি জানি না। পরে আমাদের এলাকার মেম্বারের ছেলে ও আর এই লোকটা একই গ্যারেজে মানে বাইক ঠিক করাইতে দেয়, এভাবে ওদের ওদের পরিচয় হয়। তখন আমাকে দেখার পরে ওই ছেলের লগে বলে, তহিদের লগে বলে যে তহিদ এরকম এরকম, তুই তো জানিস তোর আন্টি এরকম এরকম দুইটা বাচ্চা রেখে অন্য লোকের লোকে চলে গেছে, আমি আর বিয়ে শাদি করি না, আমার ছেলে দুইটা এখন বড় হয়ে বিয়ে শাদি করে ওরা আমেরিকায় থাকে, আপাতত আমি একা আছি, তাই এরকম এরকম মেয়েটা আমার পছন্দ হয়েছে, তুই দেখ কি করতে পারিস। তখন বলছে যে তাইলে আমার দেখান। পরে যখন বাসা দেখাইছে তখন তো এত বুঝতে পারছে যে আমি কে, এটা তো হোসেন কারিগরের বোন, ছোটবেলা হারিয়ে গেছে, এখন তো আসছে অনেকদিন হয়েছে এই ঘটনা, তো এদের থেকে কিছুটা জানছে। জানার পরে আমার আবার আরেক দিন দেখছে রাস্তায়, দেখার পরে ওনার মানে পুরাপুরি পছন্দ হয়েছে। তো এদের মাধ্যমে আমাদের ফ্যামিলিতে প্রস্তাব দেওয়া হয়, অনেক টাকা পয়সা আলা মালিক, আমাদের মতো ফ্যামিলি 50টা কিনে নেওয়ার মতো ওনার অত সম্পদ আছে। পরবর্তীতে এখন তো যেভাবে বলছে যে আমাদেরকে চট্টগ্রাম, তো আমরা ভাড়া বাসায় থাকি, সরকারি কোয়ার্টারে থাকি, আমাদেরকে জায়গা কিনে দিবে, বাড়ি বাইনে দিবে, আমার নামে এই সেই করে দিবে, পাঁচতলা বাড়ি দিবে, আমরা সবসময় থাকতে পারবো।
সরকারি কোয়ার্টারে থাকেন মানে? ঠিক বুঝলাম না, সরকারি কোয়ার্টারে কে থাকে, আপনি থাকেন?
আমার ভাইরা, ওই যে আমার ভাই প্রথম থেকে একটা চাকরি করে সরকারি, মানে বিয়ে করার পরে কোয়ার্টার পাইছে ওই জায়গায়। তারপরে দেখার পরে এখন আমার ভাবিরা লোভে পড়ে গেছে টাকা পয়সার, উনি এত কোটিপতি কিন্তু উনি যে কে এটা কিন্তু ওরা দেখেনি, উনি দেখতে কেমন এটাও দেখেনি, ওনার শুধু টাকা পয়সার কথা শুনি ওনারও মানে ফিট হয়ে গেছে। তখন আমি বলতেছি যে এত বয়স্ক একটা লোক, আচ্ছা ঠিক আছে আমিও রাজি হয়েছি, কিন্তু আমি ওনাকে দেখবো। তো দেখতে গিয়ে ওনাকে দেখে তো আমার মোটো পছন্দ হইল না ভাইয়া, পুরাটা মাথা টাক, মাথায় কোনো চুল নেই, আর ওনার এত বড় গোপ যে গোপের জন্য নিচে মুখটা দেখা যাচ্ছে না, এত বড় আর গুপগুলো এরকম বাঁকা করে দেয় দুই পাশে দিয়ে, মানে হাত দিয়ে এরকম ঘুরে বাঁকা করে দেয়, আর চোখগুলো একবারে মিউ মিউ করে, চামড়া টামড়া ঝুলে ঝুলে গেছে একেবারে। ওনাকে দেখে আমার মোটো দাদার মতো মনে হয়, দাদা বললে ওনাকে ঠিক হবে, বাবাও না। তো ওনাকে এক নজর দেখি আমার পুরোপুরি ভক্তি উঠে গেছে। আমি সেখান থেকে সঙ্গে সঙ্গে আইসে বাসায় এসে মার লগে অনেক কানাকাটি করলাম যে মা আমি কি দোষ করছি, আমার কেন এরকম বারবার হয় আমার লগে, আপনারা লোকটার তো একবার একটু দেখতো ছেলে না যে উনি দেখতে কেমন, শুধু টাকা দাঁড়ির কথা শুনছেন আর টাকা দেখেনও নয় খানো নয়। তারপরে আমার ভাইয়ের লগে বললো যে ও তো এরকম কান্নাকাটি করে, তাহলে তোরা লোকটারে দেখ। তো দেখতে কইলো আমার ভাই দেখলো, আমার একটা ভাবিও দেখলো, দেখার পরে কয় আমার বুদ্ধি দিল উনি হয়তো কিছুদিন পরে মরে যাবে, তখন তো তোর বাড়ি গাড়ি বিশাল সম্পত্তি তোরই থাকবে, তখন না হয় তুই পরবর্তীতে আবার একটা কিছু করার ইচ্ছা থাকলে করিস, ছেলে মেয়ে দুইটাও এখন মানুষ হবে, এরাও মানুষ হবে, আর তুইও সুখে থাকলি, আমাদের ঘর টানতে পারলি, এটাই ওরা দেখলো। মানে অনেক বুঝাইলো যদি ভালো জায়গায় দিতে চাই তাহলে তোদের ভাই তো কিছুই নেই, ভালো টাকা লাগবে, ভালো পয়সা লাগবে, আমাদের চট্টগ্রামে অনেক যৌতুক নেওয়া দেওয়া হয় ভাইয়া। তারপরে এসে বললো, এসে বলার পরে আমি বললাম যে মা না আমি এটাতে কিছুতেই রাজি না, আমি কি করলাম ঢাকায় কারোরে না বইলে চলে আসলাম, এপির একা আসলাম কোথায়, এই যে নোয়াখালীর ভাবি ফার্মগেট যখন আমরা থাকতাম আমার আম্মাকে নিয়ে, তখন যে নোয়াখালী একটা ভাবির সঙ্গে পরিচয় হয়েছে, ওনারা আমাকে দেখতে রাখতো, সমস্যা হইলে ওনারা আসতো পাশে দাঁড়াইতো, ওই ভাবির কাছে এসে উঠছি। ওটার পরে ভাবি আমার থেকে জানলো, আমি ভাবিরে বললাম এই ব্যাপার, তো ওই লোক আবার জানতে পারলো যে আমি ঢাকায় চলে আসছি, ও ওনার বাড়ি আবার মগবাজার 44 রেলগেট, ওনাদের পাঁচতলা বাড়ি আছে নিজেদের, উনি এই বাড়িতে আসলো। আসার পরে উনি অন্য একটা নাম্বার দিয়ে আমার সঙ্গে কথা বললো অন্য লোকের মাধ্যমে,
এই বয়স্ক লোকটা,
জি এই বয়স্ক লোকটার নাম হয়েছে একরাম, তিনি অন্য একজনের মাধ্যমে আমার লগে কিছুদিন কথা বললো, একটা জোয়ান জান মানুষ দিয়েই আমার সঙ্গে কথা বলাইছে। তো কথাটা রেকর্ডিং করার পরবর্তীতে উনিও আবার শুনতো যে আমি কি বলতাম, মোবাইলে অটো রেকর্ড করে রাখতো। তো এইভাবে পরে আমার খোঁজ নিল যে আমি কোথায় আছি, আমি বললাম যে আমি ফার্মগেট থাকি, এই এই আমি বাড়ি থেকে বেড়াইতে আছি, আমি ভাবির কাছে চাকরি টাকরি করি, এসব কিছুই বলতাম না ওই লোকটার লাগে, ভালো ভালো কথা বলতাম। শুনে উনি ফার্মগেট ওই ঠিকানা মতো আসছে, ফার্মগেট আইসা সে আমাকে খুঁজে বের করলো। আমার ভাবি বলল আচ্ছা ঠিক আছে বাসায় আসতে বল, তখন বাসা আসলো, ওনাকে আমি বললাম বাসায় আসতে, তো উনি আবার কি করলো ফাল্লারে গিয়ে ভাইয়া সাইজা গুজে আসছে। তো বাড়িতে আমি যেরকম একবারে বিশ্রী দেখছি ওরকম বিশ্রী আর এখন দেখা যাচ্ছে না, এখন একটু মোটামুটি ভালোই লাগছে।
মানে যে লোকটা আপনাকে বিয়ে করতে যাচ্ছে তার কথা বলছেন?
হ্যাঁ তার কথা বলছি। তা আমার ভাবিরা দেখে কর না, দেখতে শুনতে তো ভালোই আছে, বয়স একটু বেশি, তাতে কি হয়েছে? তাহলে তোরও তো একটা সমস্যা আছে, আবার একটা বাচ্চা, এখন দুইটা বাচ্চা, যাই হোক বা ওইডারে যদি পাস তাহলে পাইলি, আর না হয় এইডারে একটু মানুষ কর। আমার এই ভাবিও বুঝেটো যা, পরে আমার এই ভাবি ডাইকা ওনার সঙ্গে কথাবার্তি বললো, বলা টলা ভরে কয়, তাইলে ভাবি আপনারাই এখানে ই করেন, ওর তো বাড়ির ফ্যামিলি তেমন একটা ঠিক নাই, এক একজন এক এক রকম, তাইলে আপনি এখানে গার্ডিয়ান হয়ে একটা কিছু করেন। তখন কয় ভাই আমি তো ওর কিছু না, আসলে এইভাবে এইভাবে পরিচয় হয়েছে, তা না আমার এত টাকা পয়সা করবো। কয় ভাবি আপনি সেটা চিন্তা করেন না, উনি সঙ্গে সঙ্গে 10,000 টাকা বের করে দেয়, দিয়ে বলে যে ভাবি আপনি মার্কেট টার্কেট করে এখন আপাতত টুকি টাকি দেন, পরে আমার মতো করে আমি ওরে সাজিয়ে নিব। তা না আমার ভাবি কি করলো, 2 টাকা 10 টাকা 5 টাকা এরকম দামের সাজগোজ কিনে নিয়ে আইলো আমার লগিয়া, নিয়ে আইসা আমারে সাজাইলো, আর কিছু খাবার তৈরি গেছে ওইখানে, আমরা আগে যে বাসায় ছিলাম একই তো জায়গায়, গার্মেন্টসে চাকরি টাকরি করছি, আশেপাশে যে জায়গায় বাড়াতে ছিলাম ওগরে বইলা টইলা, আমার ভাবি কিছু তৈরি টয়ার করে কয়েকে 5 কেজি গরুর মাংস নিয়ে রান্না টানা করে 10,000 টাকার ভিতরে আয়োজন করে আমার বিয়েটি দিয়ে আমার জামাই লোকে পাঠিয়ে দিল
ওই দিনই।
ওই দিনই
ওকে ওকে
ওই দিনই ওই রাত্রি বিকালে পরিচয় হয়েছে, রাতের ভিতরে সবকিছু কমপ্লিট। রাতে 10টা বাজে আমার ভাবি বিদায় দেয় খাওয়া টাওয়া, 11টার গাড়িতে আমরা সরি গ্রামে যাই। গ্রামে যাওয়ার পরে সবাই জানাজানি হয়, ওরা তো সবাই লাপায় খুশি অনেক, আমার আত্মীয় স্বজন শুনে তারপরে আমাকে নিয়ে একটা ভালো বাসা নেই, ও বাসা নিয়ে আমার ছেলেটাকে সহ আসি। তো আমি কোনো রান্না বান্না জানি না ভাইয়া, 2 মাস আমার আম্মা এসে রান্না করে দিয়ে যায়, পরে বলে যে তোমার আম্মাকেও থাকতে বলো, সমস্যা নাই, তোমার আম্মা যদি তোমার ভাইদের কাছে সমস্যা হয় তাহলে এখানে থাকতে বলো, আমার কাছে তো কোনো প্রবলেম নেই। উনি আবার প্রতিযোগিতার বসি ভাই, বর্ষাকালে প্রতিযোগিতার বসি ভাই, একটা টিকিট 22,000 15,000 30,000 এরকম আমি শুনেছি ওনার কাছে, কিন্তু আমি সত্যমিথ্যা জানি না। তো বসি ভাই এরটুকু জানি, বসি সুতমতো একদিনকে ঘরে আনছে সেটাও দেখছি। এইভাবে মানে 2-3 মাসের মতো চলছে, 3 মাসে ভাইয়া উনি আবার একটা শিক্ষিত মানুষ, উনি বাংলাদেশে পড়াশোনা শেষ করে নাকি আমেরিকা থেকে পড়াশোনা করে আসছে, উনি আমার সঙ্গে ভাইয়া কোনো কিছু নিয়ে জোর করতো না, আমি ওনার কাছে যদি না যেতাম উনি কখনো জোর করে আমাকে কাছে নিত না। আমি যদি মনে করেন যে এই জিনিসটা দেখে অনেক আনন্দ পাইছি, পাশের ঘরের যে এই জিনিসটা খুব ভালো লাগছে এটা আমি বলছি একবার, ও সেই জিনিসটা আইনে আমার মন পাওয়ার চেষ্টা করতো, চাইতো যে আমি কোনটাই ভালো থাকি ওইটা নিজে আইনে দেওয়ার চেষ্টা করতো। এইভাবে ভাইয়া 2-3 মাস যায়, আর 2-3 মাসের ভিতরে ওর সঙ্গে আমার স্বামী স্ত্রীর সম্পর্কটা মনে করেন 2-3 মাসে 2-3 বার হয় না। তো একবার ওকে নিয়ে আমি মেশিনের কাজ শিখছিলাম আমার এই বিয়েটার আগে।
বিয়েটার পরে কি গার্মেন্টসে আপনি কাজ করলেন?
না ভাইয়া, তো 2-3 মাসের আগের কথা বলতে কি ভাইয়া, 2-3 মাসের পিছনে একটু যাই, সংসারের পিছনে একটু যাই বলতে, আমি ওই ছেলেটার থেকে ওদের বাড়ির গ্রামের বাড়ির বরিশালের একটা নাম্বার নিই, এই নাম্বারটার মাধ্যমে ছেলের বাবার লগে যোগাযোগ করি, করার পর ওর থেকে জানতে পারি যে মেয়েটা ঢাকায় এই জায়গায় আছে। তখন এটা আবার আমি আমার হাজবেন্ডকে শুনাই, একরামকে শুনাই যে মেয়েটাকে তোমার আনতে হবে,
মানে আপনার মেয়ে?
জি। তখন মেয়েটাকেও এখান থেকে নেয়, নিয়ে যাওয়ার পরে এখানে ছেলে মেয়ে দুইটাই আছে আমার কাছে।
আপনার কাছে থাকতো আপনার ছেলে
মেয়ে?
মানে একটা সুখের সংসার শুরু হলো বলা যেতে পারে।
জি, সুখের সংসার শুরু হলো। তো ভাইয়া যখন আমি বাসা নিছি তখন ফার্স্ট রুমের একটা ভাবি আমাকে জিজ্ঞাসা করে যে আপনারা কতজন এখানে, তা আমি বললাম যে 4 জন, আমার হাজবেন্ড আর ছেলেটা তখন ছিল, আমি 3 জন আর আমার আম্মা যদি থাকে তাহলে 4 জন। তখন বলে যে আপনার বাবা মা আর আপনি আপনার ছোট ভাই, আমার ছেলেটাকে বানাইলো আমার ভাই, হাজবেন্ডকে বানাইলো বাবা, বলতেছে আপনারা কজন? তখন আমি ওইখানে হ্যাঁ বলে আসছি, যাই হোক একবার আমার হাজবেন্ডকে নিয়ে ডাক্তারে গেছে, ডাক্তার বলে যে আপনার বাবাকে ডাকেন। তো ওনার সঙ্গে আমি কোথায় গিয়ে তেমন একটা মানে
সবসময় মনে করতো যে লোকজন মনে করতো আপনার বাবা।
জি, আমাকে জিজ্ঞাসা করতো না ভাইয়া যে উনি আপনার কি হয় এমন জিজ্ঞাসা করতো না, ওনার ডায়েরি কি বলতো
যে বাবাকে ডাকেন?
জি, আপনার বাবাকে ডাকেন ডাক্তার আমাকে বলছে। তখন আমি বাইরে গিয়ে বললাম যে আপনাকে ভিতরে ডাকতেছে, তখন তাকে জিজ্ঞাসা বলে যে আপনার মেয়ের এই, তখন উনি কি বলছে আমি সেটা জানি না।
তো
যাই হোক ভাইয়া এইভাবে 2-3 মাস যায়, আমিও কখনো আমার থেকে ওনার কাছে যাই না, ওনার দিকে তাকাইলে আমার মোটেও ভালো লাগে না, তারপর আমার ভাবিরা বলে টলে ওনার মোষটা একটু কাটায় আর ছোট মোটো করছে। উনি আবার বলছে বিয়ের সময় যে আগলাভাবে চুল কিভাবে অপারেশন করে মাথায় লাগায়, আমি এটি পছন্দ করি না, দেখো এটা করবে পরবর্তীতে, আমাকে বলে এটা করলে ক্যান্সার হয়। যাই হোক এভাবে রয়েছে 2-3 মাস, হঠাৎ করে 3 মাস পরে আমার কাছে একটা ফোন আসে সন্দীপ থেকে, ইয়াসমিন নামের একটা মহিলা, ওনার গায়ে আবার যে সাদা সাদা একগুলো রোগ হয় না, সেটি হ্যাঁ ওই রোগের, ওনাকেও তাও উনি ওনার আম্মাকে 1 লাখ টাকা দিছে, ওইখানে জমিন টমিন কিনে দিয়ে ওনা, উনি আবার বড় নেতা,
মানে কে, আপনার জামাই?
জি, আমার জামাই।
ওকে, যেই ভদ্র মহিলা আপনাকে ফোন দিল ওনাকে জমি কিনে দিয়েছে আপনার?
জি, ওনাকে জমি কিনে দিয়েছে, ওনার আম্মাকে আবার 1 লাখ টাকা দিছে। তখন এক জায়গায় গিয়ে গিয়ে মনে করেন পলাইতো, পলায় পলায় ওই জায়গায় এক একটা বিয়ে করত। আবার এমনকি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ হইতো, উনি যে প্রথম যে বিয়েটা করছে ভাইয়া, দুইটা ছেলে যে আমেরিকা থাকে, বললাম যে বউ বললো অন্য ছেলে লাগে সই লাগেছে, আসলে কিন্তু তা না, বউ সই লাগেছে, উনি এক একটা বিয়ে করে দেখা। আর প্রথমে বউটা হয়েছে উপজাতি, তো ওনার কাছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সব রকমের আছে।
আপনিগুলো জানলেন কিভাবে?
আমি জানছি কিভাবে, এই যে এই মহিলাটার মাধ্যমে।
ওই মহিলা কি বললো আপনাকে?
ওই মহিলা বললো যে তোমার সঙ্গে একরামের কিছু সম্পর্ক, ফোন দিয়ে আমাকে বললো। তখন আমি বলছি যে উনি তো আমার হাজবেন্ড। আমি আবার জিজ্ঞাসা করলাম যে আপনার সঙ্গে কিসের সম্পর্ক? তুমি বলো ওনার সঙ্গে আজকে আমার 12 বছরের সংসার চলতেছে, তুমি আমার জিজ্ঞাসা করো তুমি দুইটা বাচ্চা নিয়ে ওনার সঙ্গে কি দেখে বিয়ে হইছ। তো আমার নাম্বার, আমার ছবি সবকিছুই ওনারা সবাই জানে, কিন্তু আমি কারো ব্যাপারে কিছু জানি না। পরে মানে মহিলা কান্না করতেছে, কয়ে দেখো আমার আজকে অনেক দিন ধরে জ্বর, ওর থেকে আমি 2000টা টাকা চাইছি, ও দিবু দিবু করে আজ পর্যন্ত আমার কাছে আসে না, একটা মাস হয়ে যাইতেছে আমার লগে দেখা করে না। আমি এই জন্য আগে তোমার কাছে ফোন দিয়েছি, তোমার যে বিয়ে করছে আমরা সবাই জানি, কিন্তু তুমি হয়তো আমাদের ব্যাপারে জানো না, তো এটা যদি ও জানে তাহলে আমার সাইরা দিবে, তুমি কিন্তু এটা কয়ে না বোন, তোমার দুইটা হাতে পাই দিয়েছে। তখন আমি ওনার থেকে ভাইল দিয়ে জানতে চাই আসলে ব্যাপারটা কি। তারপরে বলে যে তুমি তো ওনার ব্যাপারে কিছু জানো না, উনি এই পর্যন্ত 51টা বিয়ে করছে। ওনার কথাটা আমার বিশ্বাস হইল না ভাইয়া, কোনো মানুষ 51টা বিয়ে করতে পারে কিনা। আমি বললাম যে আপনি কি মানে আমার সংসার নষ্ট করার জন্য হয়তো এগুলো বলতেছেন নাকি? বলতেছে আমি তোমাকে কয়েকটা ঠিকানা দিই, কয়েকটা বোন নামও বলি, তুমি ওই জায়গায় যাও, এমনকি তোমাদের চট্টগ্রামের ভিতরেই তুমি হাঁটলে 5-6টা বউ পাবা। তখন উনি আমার বান্দরবনের একটা ঠিকানা দিল, তারপরে আমাদের শহরে পাথরঘাটে একটা জায়গা আছে ওইখানে একটা বউ ঠিকানা দিল, আমরা যেখানে থাকি বর্তমানে এই জায়গার একটা ঠিকানা দিছে, 3টা ঠিকানা আমি লিখে রাখছি। আর ওনার ঠিকানা তো উনি বলছি যে আমার বাড়ির সন্দীপ, হয়তো তুমি চিনবা না, তোমার লগে আমি কোনো একদিন দেখা করবো আয়সা। আমি এই 3টা ঠিকানায় যাই, যাই ভাইয়া ওনার নাতিন সাজ্জা, ওনার বড় ছেলের মেয়ে সাজ্জা যাই, আমি বড় ছেলের নাম রানা, রানার মেয়ে হয়ে আমি যাই।
ওকে,
ওদের কাছে যে পরিচয় দেয় যে আমি একরামের নাতিন, রানার ছেলে, আমি রানা আমার আব্বা, এরকম বলে ওনাদের সঙ্গে পরিচয় দেয় যে আমার দাদা তো এখনো আবার বিয়ে করার জন্য আমাদের মহল্লায় নাচানাচি করতেছে, আপনারা কেন ঠেকেন না? এই সে বলে কয় কি করবো বলো, এতগুলা 50-60টা বিয়ে করে এখনো এই লোকের মন বললো না, আরো বিয়ে করার জন্য এরকম করে এক ফা কবরে চলে গেছে।
বউরা কি দেখলেন আপনাকে, স্টেপ বাই স্টেপ বলেন, প্রথম কার কাছে গেলেন, কি দেখলেন?
প্রথম আমি গেছি বান্দরবন,
গিয়া
বান্দরবন ছোট ছোট দুইটা বাচ্চা
ওনার,
জি দুইটা বাচ্চা, আর মহিলাও আমার আম্মার বয়সী, এরকম হবে সুন্দর মন্দর মহিলা, মধ্যম বয়সী।
ওনার কি ভাই বোন নাই, ওনার কি আর্থিক অবস্থা ভালো ছিল না, উনি কেন ওনাকে বিয়ে করেছে, স্টোরিটা কি পেলেন, কেন বিয়ে করলেন?
স্টোরিটা কেন সেটা আমি জানি না, আমাকে বললো, কিন্তু আমি নাতিন সেজে গেলাম, যাওয়ার পরে আমি ওনার জামা কাপড় দেখলাম, ওনাদের ছবি দেখলাম, বাচ্চা টাচ্চা নিয়ে ওনাদের হাজবেন্ড ওয়াইফের ছবি টবি দেখে বললাম, পরে আমি আমার পরিচয় দিলাম যে আমি এই জন্য আসছি, এই পর্যন্ত আমার দাদা আমাদের ওই জায়গায় আবারও বিয়ে করতে চায়। তখন ওই মহিলা বললো যে কি করবো এই লোকটারে নিয়ে, আর এই লোকটা এতগুলো জায়গায় জায়গায় বিয়ে করে ওনার মন বললো না, এরকম বললো। আমি ওইখানে একটা রাইট থাকলাম বান্দরবন থেকে, সকালে আসার সময় বাকি দুই জায়গায় গেলাম, বাকি দুই জায়গায় গিয়ে দেখলাম যে কিছুদিন আগে কোর্ট গায়ে দিয়ে বৃষ্টির ভিতরে বাইক চালালে সেই কোর্টটা এখানে ঝুলানো, মানে সবকিছুই আমি দেখতেছি। তারপর ওদের বিয়ের ছবিও মহিলা আবার এইবার করে দিল, আমার ছবি টবি আমি দেখলাম, বইয়া সানাসা দিল, খায়াতে আসলাম। পরে আমি আবার জিজ্ঞাসা করলাম যে আপনার কাছ থেকে কতদিন এসে গেছে? আমার কাছ থেকে তো গেছে আজকে 2-3 সপ্তাহ হয়, বসি বাওয়ার নাম দিয়ে গেছে। পরে দিয়ে কয় না এখান থেকে পরশু দিন গেছে। তখন আমি কথাগুলো অনেকটা মিলাইলাম, মিলানোর পরে আমি এখন 3-4টা জায়গায় গিয়ে 4 জনের লগে আমি পরিচয়, 3 জনের লগে আমি দেখা করলাম, 1 জনের লগে ফোনে যোগাযোগ করলাম। তারপরে যে মগবাজার, ওনারও নাম্বার দিছে, মগবাজার তো ওর নিজের বাবার বাড়ি, ফাঁসতলা বাড়ি, এখানে আরেক বউ আছে, বাবা মার কাছে একটা বউ আছে ফারুল বলে নাম, উনি আবার ল্যাংরা, এক ফা খোরেয়া খোরেয়া হাঁটে। পরবর্তীতে এটা ঠিকানা দিছে, এটার লগে আমি ফোনের মাধ্যমে কথা কইছি। তো ভাই এখন আমি 5-7 জন
বউ বিয়ে করে ফেললো, কেউ কোনো আইনি অ্যাকশন নিল না?
না, কেউ কোনো আইনের অ্যাকশন নিল না। উনি মনে করেন টাকা পয়সা দিয়ে এমন করে ভাইয়া, কোটিপতি না তেমন, সব গরিব, মনে করেন ওই যেটা সন্দীপ, এ মেয়েটাকে বিয়ে দিতে পারে না, তারা সারা গায়ে এরকম রোগগুলা, এটার জন্য বিয়ে দিতে পারে না। মেয়ের মাকে 1 লাখ টাকা দিছে, আবার মেয়ের নামে জমিন কিনে দিয়ে মেয়েকে ওইখানেই রাখবো সবসময়, ও মাঝে মাঝে আসবো, এরকম কথাবার্তি বলে মানে বিয়েগুলো,
মানে যারা আসলে বিপদে থাকে তাদের কিভাবে
এইভাবে বিয়ে করে। জি,
আচ্ছা,
পরবর্তীতে আমি বিশ্বাস করলাম। তারপরে কক্সবাজার লাইনে যাওয়ার সময় তুমি 7-8টা বউ পাইবা ওর। তো যাই হোক, অত দূর আমার যাওয়া সম্ভব হয়েছিল না, আমি বাড়িতে এসে আমার ভাইদেরকে বললাম, ওদেরকে বলা টলার পরে লাশে আমি বলছি যে না আমারও এটা এখানে থাকা হবে না, আমার বাইরে বুঝাইলো ও করছে করছে, তোর তো খাওয়ন ফরন বরণ সবকিছুতে তোরও তো ভালো রাখে, তোর বাচ্চা দুইটাকে স্কুলে পড়াচ্ছে, তাহলে তোর সমস্যা কি? আমি তো কি না আমার কাছে তারপরও জানি কেমন লাগে, এটাও তো আমার লোকের সিটারি করছে, আমাকে যদি বলতো তাইলে একটা কথা ছিল।
যে দুটো বাচ্চা ওনার বাড়িতে আপনি পেলেন সেটা কি আসলে প্রথম বউয়ের বাচ্চা ছিল?
আমি শুনেছি এই দুইজনের নামই প্রথম, এই দুইজনের বাচ্চাই মানে বড় হয়ে
যেখানে রাখছে ওটা ওনারই বাড়ি ছিল?
না না ভাড়া,
ভাড়া
জি।
ওনার আসল বাড়ি কোথায়?
ওনার আসল বাড়ি পটিয়া।
না আপনি বললেন ঢাকাতে পাঁচতলা বাড়ি আছে, ওটা কোথায়?
এটা হচ্ছে ঢাকা মগবাজার 44 রেলগেট।
তো ওখানে আপনাকে তুলেনি?
না না ওখানে আমাকে তুলেনি।
তো ওখানে
ওখানে একটা বউ ছাড়াই আর কোন বউ যাইতে পারে না।
ওই ওই বউটা কি ওনার প্রথম বউ?
না।
তাহলে
ওই বউটা কত নম্বর বউ তাও জানি না, কিন্তু ওই বউটা একটা মানে কিভাবে কিভাবে জানি মানে অনেক যুদ্ধ টুদ্ধ করে ওই জায়গায় যায় ওরছে।
তো আপনাকে ভাড়া রেখে এখান থেকে করতো, আপনি কিভাবে জানলেন ওনার ছেলের নাম রানা?
গল্প করতো।
ওকে,
রানা আর সজীব বলে দুইটা ছেলে রেখে মাস হয়ে গেছে এরকম শুনছি। তো ওরা বড় হয়ে বিয়ে শাদী করে আমেরিকায় ছিল,
সেটেল হয়ে গেছে
জি, এখন আবার বাংলাদেশে আসে। তো ওই রানার মেয়ে হিসাবে আমি গেছি।
আচ্ছা আচ্ছা।
তো এভাবে ভাইয়া পরে দিয়ে আমার ভাইগের লগে আমার লগে অনেকটা বাড়াবাড়ি হয়, আমাকে ঘরে অনেক জিনিসপত্র ফার্নিচার টিনিচার কিনে দেয়, অনেকটা ফ্রিজ টিভি খাট কিনে দেওয়ার পর মনে করেন 5 মাসের মাথায় এখন আমি আর থাকবো না এখানে, আমার ভালো লাগে না ওর এগুলো। মনে করেন ভাইয়া আজকে মনে করেন মাসের 1 তারিখ, আজকে বাসা থেকে বের হয় সব জায়গায় ঘুরে আসতে আসতে আবার মাসের 1 তারিখ হয়ে যায়, কিন্তু সে আমাকে বলে যে বসি বেঁধে যায়।
আসলে সে বিভিন্ন বউয়ের কাছে,
আসলে সে একদিন করে সময় দিলে মনে হয় তার দিনে হয় না, দিন তো মাত্র 30 দিনে 1 মাস, সে একদিন করে যদিও একটা জায়গায় ঘুরে আসে তারপরে তো তার শর্ট হয়ে যায়, সে সব জায়গায় যাইতে হয়, কোনো কোনো জায়গায় বাচ্চা অনেক
জায়গায় কঠোর শুনছি নাকি বাংলাদেশে। ওকে, মানে কিভাবে পসিবল? তারপর
তারপরে ভাইয়া আমার ছেলেটা বাড়ি, এর ভিতরে একদিন আমার ছেলেটাকে ও মারে, 2-3টা লাথি মারে, লাথি মারা 1 সপ্তাহ পরে আমার ছেলেটা ঘর থেকে বের হয়ে যায়।
লাথি মারে কেন?
ফুটবলের জন্য, একটা বল চাইছিল, বলের জন্য প্রতিদিন ওই কান্নাকাটি করে। তার 1 সপ্তাহ পরে ছেলেটা ঘর থেকে বের হয়ে যায়। বের হয়ে যায় কোথায় যায় ওরে আর খুঁজে পাই না, আমার ভাই অনেক খুঁজছি কিন্তু কোথায় ওরে পাই নাই। না পাওয়ার পরে 5 মাস শেষ, 6 মাসে পড়ছে, তখন আমি ওর বাসা থেকে চলে আসি, সবকিছু দিয়ে ঘরে তালা দিয়ে সাবিরা বাড়িয়ালির কাছে দিয়ে আমি চলে আসি, কোথায় আবার ডাকে চলে আসি, শুধু আমার কটা জামা কাপড় নিই আর মেয়েটা থাকে ঘরে আমার ভাইয়ের বাসায় যায় নানুর কাছে। ওর চলে আসি আর ওর লগে আবার আমার লগে শহরে দেখা হয়েছে, আমি বাসে যেখানে উঠবো ওইখানে দেখা হয়েছে। দেখা হয়েছে পরে আমি ওকে বললাম যে এরকম এরকম আমি আপনার কাছে থাকবো না, আপনার রুমে তালা দিয়েছি, আমি আপনার কিছু নিয়ে না, আমার শুধু কয়েকটা জামা কাপড় নিয়ে আমি চলে আসছি। সে আমাকে কিছু বলে না, ভালো মন্দ কর যেটা করো সেটা বুঝে শুনে করিও, হ্যাঁ বলে আমি ঢাকায় চলে আসলাম। ঢাকায় এসে ভাইয়া ওই ভাবির কাছে উঠছি, কারণ ভাবি বলে যে ভাই আমি তোরে কোথায় রাখবো, আমার ঘরে সব ছেলে মানুষ, তখন আমি কি করবো, কোনো উপায় পাই না ভাইয়া থাকার জন্য, কোনো একটা জায়গা করে এরপরে আমি একটা কর্ম চিন্তা করবো, আমি থাকারই কোনো জায়গা পাই না। পরে আমি ওই ব্যাগটা নিয়ে হাঁটতে হাঁটতে ধানমন্ডি চলে যাই, যাইতে যাইতে যেতে সারাদিন চলে গেছে আমার এই হাঁটার উপরে, না খাওয়ার উপরে, সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি একটা জায়গায় অনেক ক্লান্ত হয়ে পড়ে গেছি, ব্যাগটা ফাঁসে রাখি আমি ওখানে বসে পড়ে মাথা হাত দিয়ে কান্না করতেছি, কিছু লোকজন এসে আমাকে ভিড় করে, ভিড় করে বলে যে কোথা থেকে আইছে, মনে মাথা নষ্ট না কি না কিভাবে আইছে, সবাই আমাকে এত প্রশ্ন করে যে আমি অনেক জোরে চিল্লিয়ে উঠছি যে আপনারা আমার কাছ থেকে সরে যান। তারপরও কিছু লোক যায় আবার এসে এখানে দাঁড়ায়, যাইতে হলে এখানে এসে দাঁড়ায়। তো একটা লোক ওইখানে টেলার্সের দোকান আছে, উনি আবার আসলো, আইসা আমাকে এখান থেকে নিয়ে গেল দোকানে, যে বোন তুমি এখানে আইসা বসো, বসে আমার কাছে জানতে ছিল। পরে আমি বললাম যে ভাই এরকম এরকম বললাম, বলার পরে তখন ওনারা বললো যে চাকরি বাকরি করবেন, আপনাকে কে চাকরি দিব, আনতে যে চিনি না শুনি না, আজকাল তো কত কিছু ব্যাগের মধ্যে কোনো বোমা টোমা আনছেন নাকি, আমি আবার মোবাইলটা বন্ধ করে রেখে কাপড়ের নিচে ঢুকাইয়া রাখছি যদি মোবাইলটা হাতে থেকে কেউ নিয়ে টিয়ে যায়। তো লোকজন সবাই বলে ফোন নাম্বার আছে মোবাইল আছে, আমি বলি যে না কয়, তাহলে আপনাদের বাড়িতে ফোন টোন দিয়ে দেখি আপনার ব্যাপারে জানি আপনি কি সত্যি বলছেন, আমি বলছি না ভাই আমার কাছে কোনো ফোন টোন নাই, আমি কোনো ফোন ব্যবহার করি না। পরে ওই লোকটা বলে যে আমার শাশুড়ি তো বাসা বাড়িতে মানুষ কাজে দেয়, তাহলে আমার শাশুড়ির কাছে নিয়ে যায় দেখি কিছু একটা হয় কিনা। তো উনি দোকান বন্ধ করলো রাতের 11টা বাজে, এই পর্যন্ত আমাকে বসে রাখলো, আর আমি তো ক্ষুধার জ্বালায় আমার একাই কান্না চলে আসে,
না
কোনো খাবার দেয় না, আমার একাই চোখ দিয়ে পানি পরে খিদার জ্বালা। তারপরে 11টা বাজে বাসায় নিয়ে আমার জামা কাপড় সব খুলে বের করলো, যে ব্যাগে কোনো কিছু আছে কিনা, মনে কোনো শয়তানি বুদ্ধি আছে কিনা, এসব জানা জানা সবকিছু দেখলো। পরে মোবাইল ভাইয়া বললো যে মিথ্যা কথা বললো কেন, এই যে মোবাইল, আমি কইলি ভাইয়া রাস্তায় আমি ভয় পাইছি যে কেউ হয়তো যদি নিয়ে টিয়ে যায়, এজন্য মোবাইলটা বন্ধ করে কাপড়ে ঢুকে রাখে। তো আমার কানে একজোড়া রিং ছিল সোনার, একজোড়া রিং ছিল, নাকে নাক ফুল ছিল বিয়ের সময় দিছে, আরো কিছু ভালো ভালো জামা কাপড় ছিল, দামি দামি জুতা মুতা ছিল, আমি এগুলো এগুলো নিয়ে আমার যা যা লাগবো, আমি ভাবছি আমি চাকরি করলে তো আমার এসব লাগবো, আমি সহজে আর কিনতে পারবো না। তখন মহিলা আমার রাত্রে রাখলো, রাত্রে খাওয়াইলো।
মহিলাটা
যে মহিলার কাছে নিয়ে দিল, ওই লোকের শাশুড়ি,
ওই লোকের শাশুড়ি, হ্যাঁ
জি, মহিলা রাত্রে রাখলো ওনার কাছে, খাওয়াইলো, খাওয়ায় ঘুম পাড়ায় রাখছে। সকালবেলা ওইটা মহিলা আমারে কয়েকটা বাসায় নিয়ে যায়, কিন্তু কেউ আমারে রাখতে চায় না ভাইয়া।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই, ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে আমরা আবারও ফিরব ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আরও একটি অধ্যায় শুরু হচ্ছে রিয়ার জীবনে, এবং সেই অধ্যায়টি বর্তমান অধ্যায়। কি তার বর্তমান জীবন এবং সেই জীবনের খুঁটিনাটি আমরা জানব ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আমাদের এই রিয়াকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, তার একটি ছবি আমরা দিয়ে দিয়েছি। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গেই।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরেছি, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, সময় এখন রাত একটা, রিয়ার জীবনের গল্পে আছি আমরা। এই গল্প শোনার পরে আপনারা যদি কোনো মন্তব্য করতে চান ফোনে, তো আমাদেরকে ফোন করে জানাতে পারেন, আমরা সামনের সপ্তাহে সেটা প্রচার করব। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, অর্থাৎ 9115668। আরও একটি নম্বর রয়েছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। হ্যাঁ রিয়া, তারপর?
তারপরে ভাইয়া কয়েকটা বাসায় নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে কোনো বাসা আমার কাজে রাখতেছে না। যে মায়ের তো ফাংফুং অন্যরকম, মায়ের তো দেখা যায় আমাদের মেয়েদের মতন, এই মেয়েকে কাজে রাখা যাবে না, যাও যাও কোথা থেকে নিয়ে আস, এরকম বলে মহিলা ফিরে আসে। আইসা আমার বাসায় আসে, আমার কানের থেকে দুল খুলে নেয়, তারপরে মোবাইলটা তো রেখে দেয়, ওনার একটা মেয়ের একজোড়া সিরা জামা কাপড় পরে, নাকের থেকে ফুলটুল সবকিছু খুলে নেয়, নিয়ে চুলটাকে একটু সোজা সিটি করে কোন আছড়িয়ে দেয়, দিয়ে এরকম করে পরে একটা বাসায় নিয়ে যায়। বাসা রয়েছে কাকুলি, ওদিকে একটা বাসা নিয়ে যায়, নিয়ে ওইখানে কাজে দেয়, দিয়ে উনি 500 টাকা নিয়ে আসে। তখন আমি ওইখানে ভাইয়া ডিম, প্রথমে আমার ডিম দিতে দেয়, আমি ডিম যেটা ধরি ওইটাই ভেঙে যায়, যেটা ধরি ওইটাই ভেঙে যায়, এমন করতে গেছে 4টা ডিম ভেঙে গেছে, 12টা ডিম আনাইছে, ড্রাইভারের রাতে 4টা ডিম ভেঙে ফেলছি, ভেঙে আমার বাকি ডিমগুলো আর ধুই নাই, ওই ভিজানের থেকে উঠে ঝুড়িতে রেখে দিছি। তখন মহিলা এসে ডিমগুলো রাখতে গেছে ফ্রিজে, ফ্রিজে রাখতে 12টা ডিম একটা চোখের আন্তাজ আছে না, উনি গইনা দেখে যে ডিম ওইখানে 12টা না, 8টা ডিম, 4টা ডিমই কম। পরে দিয়ে আমার বলছে যে ডিম কি তুমি ভেঙে ফেলছো, আমি আবার যেগুলো ভাঙছি ওগুলা খোসা গুলো ময়লার নিচে রাখছি, কুসুম গুলো ওগুলা সব পানি দিয়ে ধুইয়া বেসিনের ভিতরে তাড়াতাড়ি মানে সরাইয়া দিছি। পরে দিয়া আমি বলছি যে না আমি তো ভাঙি না, ভয়তে তো কিন্তু ভিতরে অনেক কাঁপ আছে, ড্রাইভারের ডাইকে আইনে বলে যে আলমগীর তুমি ডিম কয়টা আনছো, পরে বলে যে ম্যাডাম 12টা, কেউ ডিম তো 12টা দেয়নি। পরে আবার দোকানে ফারাইছে, দোকানে ফারাইছে আর পরে ড্রাইভারে যায় বলে যে ডিম আপনি ভুল দিচ্ছেন, পরে আবার 4টা ডিম, কিন্তু আমি তো জানি যে ডিম আমি নষ্ট করে ফেলছি। আটা গোলাইতে দিছে, আটা ভাইয়া নরম হয়ে গেছে, মানে ফিরির লাগে ডলার দিলে একবারে সেপ্ট হয়ে যায়, চিতল ফিটারির মতো হয়ে যায়। পরে মহিলা রাগারাগি করছে আমার, কয় মেয়ে তো রাখা যাবে না, কি মেয়ে তো কাজ জানে না, আমি কোন বিপদে পড়লাম। যাই কেমন করে ভাইয়া ওইখানে 17 দিন আমি ছিলাম, 17 দিন পরে ওই মহিলা আবার আসছে, যে মহিলা আমাকে দিয়ে গেছে, সেই মহিলা আইসা বলতেছে ও তো আমার বোনের মেয়ে, কোনোদিন কাজকর্ম করে না, দেশের থেকে আসছে, তাহলে ওরে একদিন আমার কাছে নিয়ে রাখি, তারপরে দিন দিয়ে যাবো, ওর মন টন বসে না। তো কয় আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার ড্রাইভার ফাটাবো, তাহলে আপনি ওরে কালকে দিয়ে দিন। এটা বললাম মহিলা আমার নিয়ে আসে আইনা ধানমন্ডি ফাটির অফিসের সামনে, যে আমার কাজে দেয় ওইখান থেকে 2500 টাকা নেয়। আড়াই হাজার টাকা নিয়ে আমি আর ওইখান থেকে শুধু নিজে ফরনের জামাটাই ফরে আসছি, ওইখান থেকেও আর কিছু আনি নাই, বলতেছে সকালে আবার আমার পাঠিয়ে দিবে, তাই কিছুই দেয়নি আমার। 100টা টাকা দিছে, 100টা টাকা এই মহিলা নিয়ে গেছে। যাই হোক, এখানে 2500 টাকা নিয়ে আমার এই জায়গায় কাজে দেয়, এই জায়গায় কাজের মধ্যে আমি এখানে কাজ করি, এখানে মানুষ এসে একজন কাজের মানুষ, আমি বলতে আর কোনো মানুষ নেই, আর ভিতরে মানুষ এসে 8 জন, তখন 8 জন, আর ওই জায়গায় আমি বউ 2 জন, একটা বাচ্চা, কাজের মানুষ 2 জন, একজন রান্না করে একজন ঘরের কাজ করে। এখন আমি বললাম ওইখানেই তো মনে হয় আমি ভালো ছিলাম, 2 জন কাজের মানুষ আর ওরা মানুষ কম, আর এখানে 8 জন মানুষ আমি একা কি করবো, আর আমি তো কোনো কাজও জানি না ভালো মতো, আমি তো খুব ভয়টা পাইছি। যাই হোক, ওরা ওরা মিল্লাহে খালাম্মা সহ আইসা আইসা আমার লোক করতো, তো এইভাবে রয়েছি। পরে আমি কান্না করি, কয় কি তুমি কান্না করলে লাভ হইব না, কান্না করে মরে গেলে কোনো লাভ হইব না, তোমার দিয়ে ওই মহিলা 1,000 টাকা নিয়ে গেছে, ওনাকে রুফার মা বলে, তোমাকে দিয়ে উনি 2,500 টাকা নিয়ে গেছে, এখন যদি তুমি কান্না করো আমাদের টাকা উসুল করে তারপরে যাইতে হবে যদি যাইতেছ, এরকম বললো। ভয়টা দেখালো, কান্নাকাটি বন্ধ দিয়ে নিজেকে আস্তে আস্তে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। তো ওই খালাম্মা আবার হিজা আমারে নিয়ে বিকেল বেলায় লেকের পাড়ে হাঁটতে যাইতো, ধানমন্ডি লেক পাড়ে হাঁটতে যাইতো, আবার মার্কেটে যাইতো। তো ওই সিকিউরিটি তো অনেক সিকিউরিটি, ওইখানে 6 জন সিকিউরিটি
বাসাতে,
জি ওই বাসাতে গেড়ে 6 জন সিকিউরিটি, তারপরে 6টা থেকে 2টা পর্যন্ত, 2 জন থাকে, 2টা থেকে আবার 10টা পর্যন্ত, এরকম চেঞ্জ হয়ে থাকে। তা আমি তো আর সিকিউরিটিদেরকে চিনি না, আমাকে ওই লোকটা ফলো করছে, ওনার বাড়ি বরিশাল, তো উনি আমাকে ফলো করতো সবসময়। আবার সাদে কাপড় চোপড় ধুইতে যাইতাম, উনি আবার সাদে আগে যাইতো, যায় দাঁড়িয়ে থাকতো আমাকে দেখতো, কিন্তু আমি ওনাকে কখনই দেখতাম না সরাসরি ভাবে। তো এইভাবে উনি আমাকে দেখে আমাদের ড্রাইভারের থেকে আমার নাম্বার নিছে, নিয়ে তারপরে আমার সঙ্গে কথা বলে, আমার লগে কথা বলে। আরো একটা কাজের মেয়ে ছিল, ওনার বয়স মনে করেন আমার থেকে দ্বিগুণ বেশি হবে, ওই কাজের মেয়ের লগে ওনার 2 বছর ধরে সম্পর্ক ছিল এই সিকিউরিটির সঙ্গে, এরা সাদে বিভিন্ন রকমের ইটি করতো। যাই হোক, তো আমার লগে কথা বলতো, পরিচয় দিল যে ওনার বাড়ি কুষ্টি, আমি আর উনি মিরপুর ওষুধ কোম্পানিতে চাকরি করে, এরকম আমাকে বলছিল। তখন আমি আবার বললাম যে দেখেন আপনি আমাকে দেখছেন কিনা জানি না, আমার ফোন নাম্বার কোথায় পেয়েছেন আপনি হিডেও সত্যি বলেন নাই, তো আমার এই ব্যাপার, আমি আমার জীবনে সবকিছু বলে দিচ্ছি ওনাকে, যে আমার আরো 2টা বিয়ে হয়েছে, এমন এমন আমার 2টা সন্তানও আছে, আপনি হয়তো না জেনে ভুল করছেন করে আমার সঙ্গে কথা বলেন, আমি কিন্তু আপনাকে সবকিছু বলে দিচ্ছি, এবার আজ থেকে আর কথা বলিয়েন না। এরকম বলার পরে কয়ে দেখো আমি তোমাকে দেখছিলাম, যেমন করে ওই হাউসে আমার একটা বন্ধু চাকরি করে, বন্ধুর লোকে দেখা করতে গিয়ে আমি তোমারে দেখছি, এই সে আমার খুব ভালো লাগছে, তোমার কি হয়েছে ওগুলো আমি জানতে চাই না, কখনো জানবো না, ওই ব্যাপার তুমি ওইখানে বাদ দিয়ে দাও। আমি কি না না ফরফতিতে আবার এগুলো হয়তো উঠতে পারে সংসার অবস্থায়, এজন্য আমি আগে বলে দিচ্ছি আপনাকে। তো বলে টোলার পরে সে সবকিছু মেনে নিছে, মেনে নেওয়ার পরে আমি এখানে কাজ করি। পরে আমি বলছি যে আপনি কি আমার লগে মানে প্রেম করতেছেন না বিয়ে করতেছেন কোনটা, আমি কিন্তু বিয়ে ছাড়া কিছু করব না। পরে বলে আছে ঠিক আছে আমি তোমাকে বিয়েই করবো, আমার বিয়ের করারই ইচ্ছা আছে তোমার। এই সে বলে আমি ওইখানে 1 বছরের মতো কাজ করি ওই বাসায়, আর ওর লগে মোবাইলে এরকম কথা হইতে থাকে। পরে দিয়া ওরা আবার ওইখান থেকে বাসা সাইরা কাকুলি চলে যায়, কাকুলি যায় ওনাদের নিজের বাসা, ওইখানে জিনিসপত্র রেখে ওনারা বাহিরে চলে যাবে। তো ব্যাপারগুলো আমি ওরে বলছি যে এরকম এরকম, আমি কি দেশের দিকে চলে যাব না তুমি একটা কিছু করবা। পরে বলে যে না না তুমি দেশে চলে যাই না। আমি কি দেখো দেশে বলে মা আমার ফোন দিয়ে বলছিল আমার জন্য একটা ভালো বিয়ে ঠিক হয়েছে, ছেলেটা বাহিরে থাকে, তাহলে আমি দেশে চলে যাই, সম্পর্ক হয়েছে, আমি তো তোমাকে কখনো দেখিনি, তুমি আমাকে দেখছো কিনা তাও আমি জানি না, বলো তো আমাকে দেখছো, তো সম্পর্ক থাক মোবাইলে থাক, মোবাইলে হয়েছিল মোবাইলে থাক, আমি দেশে যাই, দেশে গিয়ে বাপ মার কথা মতোই এটা কিছু করি। সে আমাকে বলছে আমি এখন ছাদের থেকে পড়ে যাবো গাড়ি নিচে, গাড়ি আবার শব্দও শুনছিলাম আমি মোবাইলে, গাড়ি নিচে পড়বো আমি এখনই, আমার জীবনটা দেখ তুই নষ্ট করে দিস না, আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবো, অনেক কিছু আমাকে শুনাইলো। শুনান টুনার পরে আমারও খুব খারাপ লাগতেছে, আবার 1-1.5 বছর ধরে কথাও বলতেছে মোবাইলে, সবকিছু মিলিয়া পরে দিয়ে আমি তাহলে এখন কি করবো, কয় ওরা যেদিন কাজে তোরে বিদায় দিলে তাহলে তুই আমার জানাস আমি ওই জায়গায় এসে দাঁড়ামো। পরবর্তীতে আমি ফার্ম ওরা যখন বিদায় হয়ে গেছে যাইতেছে, তখন আমি আমারও বিদায় দিয়ে দিছে, আমার 22,000 টাকা দিয়ে তারপরে ওরা আমাকে বিদায় করে দিছে।
কারা মানে
যে খালাম্মাদের বাসায় আমি কাজ করি,
ওরা আপনাকে একবারে পে করেছে 22,000 টাকা?
জি একবারে, আমি 1 বছর 2-3 মাস হয়েছে কাজ করছি, আবার ঈদের বোনাস টোনাস সবকিছু মিলে মানে 22,000 টাকা দিয়ে আমার একবারে বিদায় করে দিছে। তারপরে এখন আমি ওর লগে সিটি কলেজ আছে না ভাইয়া, এই সিটি কলেজের সামনে ওর লগে প্রথম আমার দেখা হয়। তো আমি বলছি যে আমার এরকম জামা কাপড়, আমি যে আমার হাতে একটা ট্রলি ব্যাগ আছে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি।
প্রথম দেখা হয় মানে আপনার বাসার সিকিউরিটি, সে তার সঙ্গে প্রথম দেখা হবে কিভাবে?
হ্যাঁ ভাই, আমি কখনো ওকে দেখিনি সরাসরি সামনে,
সে আপনাকে দেখেছে? সে পরিচয় দেয়নি? সে পরিচয় দেয়নি যে
আপনি? না ভাইয়া, কখনোই পরিচয় দেয়নি, সে বলতো যে আমি ওষুধ কোম্পানিতে চাকরি করি।
আচ্ছা আচ্ছা, পরবর্তীতে যখন দেখা সাক্ষাৎ হলো তখন কি আপনি বুঝতে পেরেছেন যে আপনার বাসার সিকিউরিটি?
না, এটাকে আমি কখনো গেড়েও দেখিনি, ও যখন নাকি নামতো তখন নাকি বলে গেট থেকে সরে যেত, 2 জন করে তো ডিউটি পড়তো, ও আস্তে সরে যেত। পরবর্তীতে এরকম বলছে তুমি বাজারে যাইতে তোমার খালাম্মার লাগে, তখন আমি তোমার পিস পিস বাজারে গিয়ে তোমার পিছে দাঁড়াইতাম কিন্তু তুমি কইতে পারতা না। তারপরে এই সে বলতো
আপনার সঙ্গে ফোনে সম্পর্ক হয়েছে?
জি ফোনে সম্পর্ক হয়েছে।
ও আপনাকে দেখেছে? আপনি দেখেনি?
আমি দেখিনি ওকে কখনই। পরে দেখা হয়েছে ওর মুখের দিকে তাকে, তো আমি পুরো অবাক ভাই, একটু গায়ে গায়ে খেত খেত লাগে, আমার কাছে কেমন যেন একটু ভালো লাগলো না, ভালো না লাগার পরে এখন আমি কি করবো? পরে বলে যে চলো দানা একটা রিক্সা ভাড়া করলো, রিক্সা ভাড়া করে আমি বলতেছি যে কই যাবো, ফরিদিয়া বলে ফার্ম গেট চলো, ফার্ম গেট আমার দুই সম্পর্কের একটা খালা আছে, আগে যেখানে বাসা ভাড়া করে থাকতাম ওই ম্যানেজার বেরি, ওনাকে খালা খালা ডাকতাম। ওনাদের সঙ্গে তখন সম্পর্ক একটু ভালো ছিল, ওই বাসায় আসছে, ওই বাসায় এসে কয় তুমি এখানে আমাদের থাকো, আমি একটা বাসা ভাড়া নেই, নিয়ে তোমাকে নিয়ে যাবো, তুমি দুইটা দিনে এনে একটু কষ্ট করো। তখন আমি ওইখানে গেলাম, ওরা আমার দেখে জিজ্ঞাসা করলো কি ব্যাপার, কোথা থেকে আইসে। এসে আমি ওদেরকে বললাম এরকম এরকম একটা ছেলে আমার এরকম পছন্দ করে, আমি তো বাড়ির থেকে আসলাম, এখন ছেলেটাকে খালাম মা আপনার দেখে ডেকে আমাকে কি করবেন, ছেলেটা বিয়ে করতেছে, আপনার তাহলে একটু কথাবার্তি বলেন। তখন ওরা ডাকছে, ওরা ডাকে কথা বলতে লইছিল, কিন্তু যখন শুনছে যে মানে গার্ডিয়ান যদি পরবর্তীতে টাকা ঢোকা চায় তখন এরা এটাতে রাজি নেই, কতরা নিজেরা নিজেরাই করে এলাম, নিজেরা নিজেরা করে এলাম বলতে এখন কি করবো। পরে কই বাসা খুঁজতেছে, বাসাও পায় না। তো এই খালাম্মার মেয়ে থাকে আবার তেজকুনি ফাড়া, তেজকুনি পাড়া মেয়ে থাকে, উনি আবার সাবলেট রুম ভাড়া দেয়। তো ওনার একটা রুম মানে আমার থেকে একটু কমই নিছে, 8,000 টাকা নাকি ভাড়া দেয় উনি, আমার বিশ্বাস হয় না রুম ছোট এরকম, তো আমার থেকে 4,000 টাকা নিছে। তখন আমি ওকে বললাম যে রুম তো তাহলে একটা পাইছি, তাহলে চলো আমরা বিয়ে করে বাসায় উঠি, তাহলে আগে বাসায় উঠো, হিয়ার পর বাসায় উঠে টুটে তারপরে আমরা একদিন কাজে নিজেরা নিজেরা মানে কাজের অফিসে গিয়ে কোর্ট মেরিস নাকি বলে ওইটা করে নিব। তখন আমি উঠছি, ওইটা একদিনকে ভাই আমরা ওর বোনের বোন থাকে আবার একটা সাবার, ওই বোনের বাড়িতে যাবো বুঝলা বের হয়েছিলাম ঈদে, রোজার ঈদে, রোজার এক সপ্তাহ আগে আমরা বাসা নিছি। তো এক সপ্তাহ পরে ওর বোনের বাসে আমরা যাইতে লইছি, পরে আইসা বলছি যে আমরা বিয়ে করে আইসি, ও আমাকে শিখিয়ে দিছে এটা, যা বলবা বিয়ে করে আসছি আমরা। তখন আমরা আইসে এদেরকে বলছি যে আমাদের আমরা আজকে বিয়ে করে আইসি, কিন্তু আসলে তা না। আর ওর বোনের বাড়িতে গিয়ে ওর বোনের হয়তো ও বলছে যে এরকম মেয়েটা এই মেয়ে সেটা, কিন্তু ওর মেয়ের বোনের মেয়েগুলো আছে না, ওগুলা আমারে কি বলবে, পরে বলে যে এটা খালামণি, তোমার আব্বুরে বলবা যে এটা খালামণি। তখন আমি বললাম যে এরা উল্টা ফুলটা ভাই বোনে ফুসুর ফুসুর করে, আবার বাচ্চাদেরকে এরকম শিখিয়ে দেয় কেন। যাই হোক ওইখান থেকে আসছি, আসার পরে বলছি যে সবাইকে আমাদের বিয়ে হয়ে গেছে। তো ভাই এইভাবে আজ পর্যন্ত আসি, বিয়ে 3 মাস পরে, রোজার ঈদের তো 2.5 মাস পরে কোরবানি ঈদ হয়, কোরবানি ঈদে ও আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল, তো বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল, সারা রাত ডিউটি করছে, নাইট ছিল, সারা রাত ডিউটি করার পরে বলে যে তুমি রেডি হয়ে থাকবা, সবকিছু যা জানিবা সব গুছিয়ে রাখবা, সকালবেলা আমি 6টা বাজে আইসেই বাসা থেকে বের হয়ে যাব। আমি ভাটাত বেরে সবকিছু রেডি টেডি করে জামা কাপড় আমি সাজা গুজা রেডি হয়ে বসে রয়েছি, ও 6টা বাজে থাকবে ওই কথা, 7টা, 8টা, 9টা, 10টা বাজে যায়, ফোনও ধরে না, বাসায়ও আসে না। পরে দিয়া 10টার দিকে ফোন দিয়ে বলে যে আমি তো চলে আসছি। ভাই ও কথাটা বলার লাগে আমি মনে হয় দাঁড়ান থেকে বসে পড়ছি, ওই শব্দটা আমার কানে এখনো বাজে, আমার হাত থেকে মোবাইলটা পড়ে মোবাইলটা খুলে টুলে একবার ইয়ে হয়ে গেছে। তারপর আমার ঘরে কয়েকটা ওষুধ আছিল, ঘুমের ওষুধ আমার ব্যাগে ছিল, আমি 4-5টা ওষুধ একসঙ্গে খাইয়া ফেলাই। আর ওই যে ফাঁসের যারা যারা বাসা নিছে আমরা তো সাবলেট, তারাও সেদিন বেড়াইতে গেছে ঈদের দিন, তো ওরা জানে যে আমরা গ্রামে যাবো, আমরা ভোরে যাবো, ফাঁসকারে যাবো, এজন্য ওরা আর আমাদের দরজা টজা ধাক্কা দিয়ে দেখেনি। ওরা বিকালে ঈদের দিন বিকালে উত্তরা বেড়াইতে গেছে, পুরাটা বিল্ডিং এর ভিতরে আমি একা, আমি হাঁটাত কাইটা ডেটা একবারে মানে ঘরে সব ভাটটা ছিটটে মিটটা ফালে আমি অর্ধেক বিছনায় আর অর্ধেক ইতে পাকায় এরকম হয়ে শুয়ে ঘুমে আসি। এই ঘুমের ভিতরে ভাইয়া আমার 1 সপ্তাহ চলে যায়, আমার এই ঘুমের ভিতরে 1টা শব্দ চলে যায় ভাইয়া, আমার কি বলবো আমি। তখন যদি আমি দেখাতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতাম, আমার ঠোঁট গুলো 2টা ঠোঁট ভাইয়া মিশে গেছে, একবারে মিশে এক ই হয়ে গেছে, চামড়া চামড়া শুকে একবারে 2টা ঠোঁট আটকিয়ে গেছে। তো আটকিয়ে যাওয়ার পরে 1 সপ্তাহ পরে ওই আপারা আসছে, যারা ফাঁসে থাকে তারা আসছে, তো তার মেয়ে বলতেছে আম্মু আন্টিদের দরজা তো একটু ফাঁকা, আন্টিরা দরজা লাগাই না তালা দেয়নি, পরে এটা বলে ধাক্কা দিছে দরজা খুলে গেছে। পরে ভিতরে দেখে আমার এমন অবস্থা, পরে তারা শিকার বাকে দিছে নাকে হাতটা দিয়ে নাকি দেখছে মরে টরে গেছি নাকি শ্বাস টাস আছে নাকি, পরে দিয়ে যে না শ্বাস আছে, আমার জামার কাছে ফোন দিছে, ফোন দিয়ে বলে যে এরকম এরকম অবস্থা, আপনি কোথায় আছেন এই মুহূর্তে বাড়িতে আসে, আমি কালকে আসবো, আমার ছুটি আজকে কালকে শেষ হইবো, আমি কালকে আসবো, বলে যে আপনি কালকে আপনার বউ মরে যেতেছে আপনি কালকে আসবেন, মানে সে ঠিকই ভাইয়া কালকে আসছে, এমন একটা খবর শোনার পরেও সে কালকেই আসছে। আসার পরে আমার মুখে টুকে মানে ভিজা কাপড় দিয়ে ঠোঁট মোট ঠিক করলো, মুখে টুকে পানি দিল কি আপেলের রস নাকি কমলার রস চিপে টিপে সামুজে মুখে টুকে দিয়ে আমাকে কোনো মতে সুস্থ করলো। সুস্থ করার ভাইয়া 1 সপ্তাহ পরে আমি আস্তে আস্তে মানসিক ভাষাটা হারিয়ে ফেলতেছি, মানে সিনে সিনা মানুষগুলো অসিনা হয়ে যেতেছি, চোখে সবকিছু ডাবল ডাবল দেখতেছি, তারপরে উল্টা পুল্টা কথা বলতাছি। তো এরকম দেখে ও ভাবছে কি মনে হয় আমি এমনি এরকম করি, কিন্তু দিন দিন আমার পরিবর্তন হয় না ভাই, আমার আস্তে আস্তে এরকম হয়ে যাইতেছে। আমি নিজের জামা কাপড়
এখনো আপনার এরকম এরকম হয়?
জি ভাই, আমি নিজের জামা কাপড় আমি নিজে খুলে ফেলি।
বুঝতে পেরেছি, আপনি কিছু প্রশ্নের উত্তর দেন খুব ছোট ছোট করে। আপনার ছেলেটার খোঁজ কি আপনি পেয়েছেন?
না ভাই, আইজও পাইনি।
আপনার ছেলেটা কোথায় গেছে আপনি জানেন না?
আমি জানি না।
মেয়েটার খোঁজ কি পেয়েছেন?
ছেলেটার খোঁজ পাইছি ফোনের মাধ্যমে আমার ভাইদের কাছ থেকে, কিন্তু মেয়ের খোঁজ পাইনি। আমি ওনার কাছে কয়েকবার ফোন দিয়ে জানতে চাইছিলাম, উনি বলতেছে, মেয়ে বলতেছে আমার মা খারাপ, আমার মা রাস্তার এই সেই, ওনার সঙ্গে আমি কথা বলবো না, উনি আমার মা না। তখন আমি কইকি আচ্ছা যাই বলুক, আমি ওর মুখে শুনতে চাই, তারপরে না হয় ও কথাই তো বলতে চাই না।
মেয়ে কোথায় থাকে এখন?
মেয়ে ওনার সঙ্গে থাকে, থাকে
আপনার প্রথম হাজবেন্ডের সঙ্গে থাকে? না, যে বয়স্ক যে হাজবেন্ড তার সঙ্গে থাকে।
উনি ওনার এক ওয়াইফের কাছে নিয়ে রাখছে
মেয়েটাকে।
মেয়েটাকে জি।
ছেলেটা কোথায় আছে?
আর ছেলেটা নাকি রাস্তাঘাটে এভাবে থাকতে থাকতে একটা আশ্রম কেন্দ্র নাকি সন্ধান পাইছে, ওইখানে থাকতে। তো ওইখানে নাকি জানুয়ারির থেকেও আবার বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়ার পরে এখন নাকি রাস্তায় ঠেলা গাড়ি ঠেলে আর কোথায় কোথায় থাকে, এরকম সিঁড়ি সিঁড়িতে থাকে, ঠেলাগাড়ি ঠেলে আর ওইটা দিয়ে যা পায় ঠেলাগাড়ি পিছন দিয়ে ঠেলে, এক দেড়শো টাকা যা দেয়, পঞ্চাশ টাকা ওইভাবে।
প্রথম হাজবেন্ডের কি অবস্থা?
তার আর
কোনো খোঁজ খবর পাননি? দ্বিতীয় হাজবেন্ড যে বয়স্ক লোকটা ছিল,
ফোন নাম্বার আছে মেয়েটার জন্য, আমি ফোন নাম্বারটা সেভ করে রেখে দিছি যে কখনো যদি মেয়েটার খোঁজ টোজ পাই তাহলে, এই জন্য নাম্বারটা আমি রেখে।
ওনাকে আপনি একবারের জন্য জিজ্ঞেস করেছিলেন যে আপনি এতগুলো বিয়ে কেন করেছেন?
সে বলে এটা এক সময় করেছিলাম আর আমার যাকে চোখে ভালো লাগছে সেটা আমি জোর করে হইলে জোর করে নিছি, টাকা পয়সা দিয়ে হইলে টাকা পয়সা দিয়ে নিছি, আর কিছুটা আমি বিপদে করেছি, কিছুটা অসহায় ছিল এরকম করেছি, তবে অতগুলা না। সে বলে বিশ ত্রিশটার মতো, আর ওনার ওয়াইফ বলছে যে আমাকে একান্নটার মতো, আমাকে নিয়ে বাউন্নটা।
আপনার বাবা বাবা তো মারা গিয়েছে, মার সঙ্গে যোগাযোগ আছে?
আপাতত নাই, ছিল মাঝখান দিয়ে, আপাতত নাই। আমার মাকে কেন জানো আমার ভালো লাগে না, ভালো লাগে না, এই জন্য আমার মাও আবার আমার বাবা মারা যাওয়ার পরে তাও আমার মা একটু পাগল পাগল টাইপের হয়ে গেছে, মানে সবসময় সে আমাকে খালি অন্য নজরে দেখে।
আপনার পরিবারের কোন সদস্যের সাথে আপনার এখন যোগাযোগ আছে?
আমার একটা ভাইয়ের সঙ্গে শুধু আমার যোগাযোগ আছে।
ছোট না বড়?
আমার বড়, আমার ছোট শুধু আমার একটা বোন।
আপনার যে হাজবেন্ড তার শ্বশুর বাড়িতে যাওয়া হয়েছে কখনো? মানে তার
না ভাইয়া, সে আমাকে ভাইয়া সবসময় কারোর সঙ্গে, ওর ফ্যামিলির কারোর সঙ্গে আমাকে পরিচয় করে না, এমনকি ও কথা বলা ধরলে আমার আমার মুখটা অফ রাখে যে কোনো শব্দ করবি না, বাড়িতে কথা বলতেছি বোনটা, আমাকে বাড়িতে নিয়েও যাইতেছে না।
কতদিন যাবত বিয়ে করেছেন?
এ তো ভাইয়া 2013 সালের জুন মাসের 29 তারিখে বাসা নিছি, বিয়ে তো এই পর্যন্ত হয়নি।
আপনি প্রথম হাজবেন্ডকেও তো ডিভোর্স দেননি, আর ওটা যে ধরনের বিয়ে হয়েছিল সেখানে ডিভোর্স আমি ঠিক জানি না।
আর ডিভোর্স দিয়েছে ভাইয়া ওই লোকটা খুবই, কয় কোর্ট কাছারি নিয়ে আমি হাতে লাড়াছাড়া করি, উনি কিভাবে যেন ডিভোর্স টিভোর্স পাঠিয়ে ওইখানে তিন মাসের কি কি জানি লেখে টিকে পাঠিয়ে দিয়ে আবার এখান দিয়ে নিজেরটা ঠিক করে নিছে উনি নিজে নিজে।
কে আপনার এই সেকেন্ড হাজবেন্ড যেটা?
জি
একরাম।
একরাম, তাই একরামকে আমার ডিভোর্স দেওয়া হয়নি।
প্রথম জন
না, তা প্রথম জন তো ওই যে একরামই কি করলো বলে আমি
উনি করে দিয়েছি। ওকে, আর একরামকে ডিভোর্স দেননি আপনি?
না, একরামকে আমি ডিভোর্স দেইনি।
তৃতীয় যেজনের সাথে আছেন তার সঙ্গে এক ধরনের লিভ টুগেদার করছেন, লিভ টুগেদার বুঝেন আপনি?
না ভাইয়া,
লিভ টুগেদার মানে একসাথে থাকা, এটা এক ধরনের সম্পর্ক, কিন্তু এখানে কোনো বৈবাহিক সম্পর্ক নাই।
সেটাই ভাই, আমি প্রতিদিন বলি তুমি কি করতেছ, তোমার মনে কি কোনো খারাপ উদ্দেশ্য, তুমি কেন বিয়ে করতেছ?
আপনারা যে দুজন একসাথে থাকেন, আপনারা দুজন একসাথে থাকেন, আপনারা ধর্মীয় মত অনুসারে বিয়ে করেননি এখন পর্যন্ত,
কিন্তু আত্মীয় স্বজন সবাই
জানে যে আপনারা বিয়ে করেছেন,
বিয়ে করেছি আমরা, আমাদের আজকে দেড় বছরের মতো সংসার হচ্ছে, কিন্তু এখন বিয়ে করার জন্য মানুষও পাচ্ছি না, টাকার সমস্যা, সে টাকার জন্য রাজি হয় না।
সমস্যা টাকার তো এখানে সমস্যা না, মানুষের কোনো সমস্যা না, আপনারা কাজী অফিসে গিয়ে নিয়ম অনুসারে যেটা করার সে অনুসারে করে। এখানে কত টাকা লাগে বিয়ে?
ভাই 1 লাখ টাকার যদি কাবিন দেয় তাহলে বলে 5,000 টাকা না 10,000 টাকা এরকম লাগে, কিন্তু সে 5 টাকাও ম্যানেজ করতে পারে না।
এটা আমি এগ্রি করতে পারলাম না, সদিচ্ছার অভাব। যাই হোক, এই হচ্ছে আপনার বর্তমান অবস্থা। আপনি কোনো কিছু করেন এখন?
না ভাই, আমি আপাতত কিছু করি না, কিন্তু এখন যে জায়গায় আছি ও আমাকে শারীরিক, ওর বিভিন্ন মেয়েদের লগে ভাইয়া ফোনে সম্পর্ক, কিন্তু এক একবার যদি মারণ ধরে ভাইয়া চোখ মুখ বন্ধ করে মারে, কোথায় মারে কিভাবে মারে সেটা আরও রাখে না। তো মায়ের থেকে মনে করেন মানসিক অত্যাচারটা আমার উপরে খুবই বেশিরভাগ পড়ে। কয়টা ভাত ছাড়া ভাইয়া, ডাল ভাত ছাড়া না একটা কাপড় চোপড় দিতে পারে, না মনের কোনো চাহিদা পূরণ করতে পারে, শুধু ঘরে রাখে কয়টা খাবারই দেয়, এছাড়া আর কোনো কিছুই পারে না ভাই। আশেপাশের ভাবিরা যা চলে ওদের সঙ্গে চলতে গেলে ওরা একটু আমাকে ছোট নজরে দেখে। ফাঁসের রুমের এখনো সাবলেটে থাকি, ওনার ঘরে লুডু সাইনা রাখছে, ইন্দুরে প্যাকেটটা কাইটে ফেলছে দেখে উনি সেটাই না আমাকে দিছে, যেটি রান্না করে কেন ভাই, সবাই আমাকে ছোট নজরে দেখে, একমাত্র শুধু ওর গতিকে সবসময় ও আমাকে ই রাখে। আমি আগে এই যে একরামের বাসা থেকে যে জিনিসপত্র নিয়ে গেছি, যে জামা কাপড় নিয়ে গেছি, জুতা নিয়ে গেছি, আজ পর্যন্ত আমি ওগুলা দিয়েই এই দেড় বছরের মতো এগুলা দিয়ে, আর ওই যে বাসায় কাজ করছি ওই বাসার জিনিস দিয়েই আমি আজ পর্যন্ত চলি ভাইয়া। সে আমাকে ভালো একটা
স্বাবলম্বী হতে পারেন।
সে ভাইয়া এটাও জানে না যে আমি আগে গার্মেন্টসে কাজ করছি, আর আমার মা যে বাসা বাড়িতে কাজ করছে, আমার মা বর্তমানে এখনো বাসা কাজ করে, আমার ভাবিরা দেখতে পারে না, ওদের সংসারে অশান্তি হয় দেখে আমার মা।
আপনি তো করতে পারেন, আপনি কে ছেড়ে দিয়ে আপনি কেন গার্মেন্টসে কাজ করছেন না? আপনি তো ও তো আপনার স্বামীও না, আপনি সেটা কেন করেন না? আপনি গার্মেন্টসে কাজ করেন, আপনার তো আল্লাহ রহমতে ছুটির এখন শক্তি আছে, আপনি গার্মেন্টসে কাজ করেন, করে নিজে নিজে অর্থ রোজগার করেন, নিজে চলেন, নিজে একা থাকেন, সেটা তো আপনি পারেন, সেটা কেন করছেন না?
সেটা করছি না ভাই, আমি এখন ওর অ্যান্ডারে, ও বলতেছে যে আমি তো মন থেকে বিয়ে করে ফেলছি, আর বিয়ের দরকার কি? আর আমি যদি চলে যাই
শক্তভাবে দাঁড়াতে হবে, চলে গেলে
আমি বিয়ে তোর 10 বার যদি করি তারপরে তো আমি চলে যেতে পারি। তুই কি আমার বাড়িঘর ঠিকানা আমি কেনা জানো? আশেপাশে বলে ভাবিরা যে একটা বাচ্চাটা নিয়ে নেন তাহলে ঠিক হয়ে যাবে।
কিন্তু আপনার তো একটা অবলম্বন লাগবে, ও যে আপনাকে ছেড়ে চলে যাবে না তার নিশ্চয়তা কি আছে? আপনার তো কোনো অর্থনৈতিক ব্যাকআপ নাই, আপনার তো কোনো অর্থনৈতিক অবস্থা নাই।
এজন্যই ভাইয়া আমার লোকে বেশি করে যে আমার পিছনে কোনো গার্ডিয়ান নাই, কোনো মা বাবা নাই,
আপনাকে যেটা করতে হবে আপনার
লোকে খুবই দুর্ব্যবহার করে।
আপনার এই জন্যই তো বলছি, আপনি এখন গার্মেন্টসে কাজ করেন বা অন্য কোথাও কাজ করেন, কাজ করে কিছু পয়সা হলো আপনার নিজের জন্য জমান, সেটা আপনি কেন করছেন না? এটাই তো আপনার স্টোরি লাইফের না?
আর আগে যে বিয়েটি হয়েছে ভাই, এগুলো নিয়ে প্রতিটা মুহূর্তে ওরতে বসতেই খোড়া দেয়।
এই হচ্ছে রিয়া, একটা মেয়ে আমাদের সোসাইটিতে যার কোনো ব্যাকআপ না থাকলে, পরিবার না থাকলে তার শেষ পর্যন্ত কতটা দুর্গতি হয়। একটা ছেলে হলেও কোনো না কোনোভাবে সে বের হয়ে যেতে পারে আমাদের এই সমাজে, কিন্তু একটা মেয়ে কতটা অসহায় হতে পারে, এটাও একটা জীবন। 25 বছরের রিয়া কোথায় যাবে, কি করবে, ভবিষ্যৎ সম্পূর্ণ রকমভাবেই অনিশ্চিত। আমরা এখানেই একটা ছোট্ট দাড়ি কমা ফেলতে চাই আমাদের এই হ্যালো ইট 920-তে। একটু পরেই আবারও ফিরছি।
8920. Close up. The closer, the better.
ক্লোজার প্রেজেন্স হ্যালো 8920 চলছে এখনো, একটা বেজে 37 মিনিট হয়ে এই মুহূর্তে আমার সামনে যে স্টুডিওর ঘড়ি আছে সেখানে 32 সেকেন্ড। যারা আমার সঙ্গে আছেন তারা শুনতে পাচ্ছেন এবিসি রেডিও, আমি আরজি কিবরি আপনাদের সঙ্গে রয়েছি। আজকে এখানে রিয়ার জীবনের গল্প প্রচারিত হয়েছে এবং যথারীতি অসংখ্য অসংখ্য ফিডব্যাক আমরা পেয়েছি আমাদের এবিসি রেডিওর ফ্যান পেজে, স্পেশালি হ্যালো 8920 পেজে। কিছু ফিডব্যাক আমরা পড়তে চাই, তারপর রিয়া আপনার কাছ থেকে আমরা জানব। আরফিন শুভ লিখেছে, মানুষের জীবন নিয়ে খেলাটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কবির হোসেন লিখেছে, মানুষের জীবন কেন এত কষ্টের হয়। আশরাফ বাবু লিখেছে, মানুষের জীবন নাটক সিনেমাকেও হার মানায়, নাটক সিনেমার গল্প অনুমান করা যায় কিন্তু মানুষের জীবনের গল্প অনুমান করা যায় না। চুপচাপ একটা ছেলে নামে একটা লিখেছে যে, অসম একটা এপিসোড আজকে আমি শুনলাম, ডাউনলোড করে শুনতাম আগে, এখন সরাসরি শুনি। মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য খুবই ভালো একটা অনুষ্ঠান, তবে আমরা জেনে অনেক অনেক ভুল করি। সঞ্জয় রাজু লিখেছে, চট্টগ্রাম থেকে বলছি, খুব মিস করছি, আমরা অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত যে আজকে চিটাগাংয়ে আমাদের সম্প্রচার বন্ধ ছিল, ইনফ্যাক্ট এখনো আছে, কারণ একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে। চিটাগাংয়ের বন্ধুরা যারা আছেন তারা শুনতে পাচ্ছেন না এই এপিসোডটা, যারা ডাউনলোড করে শুনবেন কালকে তারা হয়তো বা আমার এই কথাগুলো শুনতে পারবেন, তো আগাম সরি বলে রাখছি আর কি। রাকিবুল লিখেছে, ভাইয়া হ্যালো 8920 মাধ্যমে আজকে আরও একটি ইতিহাস প্রকাশ পেল, 51টি বিয়ে, হাইরি দেশ। সঞ্জিদা শশী লিখেছে, আল্লাহ যেন তার জীবনে শান্তি দেন, আমি দোয়া করি তার উপর যেন আল্লাহ রহমত দান করেন, আল্লাহ সব ঠিক করে দেবেন, আল্লাহ ভরসা। রূপা লিখেছে, দুঃখকে সহ্য করে নিয়ে অবশ্যই সুখ আসবে, গুড লাক রিয়া আপু। আরও অনেক অনেক খুদেবার্তা, বিশেষ করে অস্তিত্ব মহাকাল নামের একজন বন্ধু লিখেছে, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, মানে সে স্পিচলেস, সে আসলে কিছু বলতে পারছে না। হ্যাঁ, ওকে, আপনি কেন হ্যালো 8920 আমাদের এই জীবনের গল্পটা শোনাতে আসলেন?
ভাইয়া কেন শুনাইতে আসছি, আমি যে ওর থেকে যাব, গিয়ে যে কোথায় দাঁড়াবো আমার এমন কোন জায়গা নেই। আমি আসছি যে আমার জীবনটার মতো, আমি 25 বছর বয়সে, ভাইয়া নিজেই বানাইছি 25 বছর, আমার 3টা বিয়ে হয়েছে, 2টা বাচ্চা হয়েছে 25 বছর বয়সে, কিন্তু স্বামী কারে এটাও বুঝি নাই, সুখ কেমন জিনিস, সংসার কেমন এটাও বুঝি নাই। আমি মনে মনে ভাবি, দুনিয়াতে যত খারাপ মানুষ আছে সবকে গইনা গইনা আমার ভাগ্যেই পড়ে, আমি তো একে একে 3টা করলাম, 3টার ভিতরে একটাও কি ভালো পড়লো না। তো এই সব কিছু মিলে ভাই আমি এখানে আসছি যে আমার এই জীবনের গল্পগুলো বলার জন্য, যে দুনিয়াতে কি কোনো ভালো মানুষ নাই, আর সেই ভালো মানুষগুলো কোথায় আছে, আমার জীবনে কেন একটাও পড়লো না। আর সুখ বলতে কি, আমি আজও বুঝতে পারলাম না যে পৃথিবীতে সুখ আছে কিনা। আর আমি হাজবেন্ডের মানিটা বুঝতে পারছি ভাইয়া, ওই যে একরামের কাছে আইসা, আমি শুধু এর আগে নাচানাচি করছি, দুনিয়া এত সুন্দর, এত কিছু আছে দুনিয়াতে, এগুলো আমি আগে দেখিনি।
আপনি কেন ফিরছেন না সেখানে?
সেখান থেকে তো ভাইয়া চলে আসছি, সেখানে আর ফিরে যাব না, ওনার এতগুলো ওয়াইফ, এখানে যাওয়াটা সম্ভব হয়েছিল না কেন জানো। আর ওনারে তো আমি মন থেকে মেনে নিতে পারিনি, কেন যেখানে যাই সেখানে বাবা বলে পরিচয় দিতে।
দ্য থিং ইজ, আশ্রয় খুঁজছে নেই মেয়েটি, এবং নিরাশ্রয় মানুষটি তার মনের মতো একটা আশ্রয় শেষ পর্যন্ত খুঁজে পাবে কিনা সেটা একটা বড় প্রশ্ন আমাদের এই হ্যালো 8920 তে। ওকে, লেসনাদের উদ্দেশ্যে তো আপনি এটাই বলতে চেয়েছিলেন যে আমার একটা আশ্রয় দরকার।
আশ্রয় চাইছিলাম আমি, আমার হাজবেন্ড বলে জায়গা চলে যা, প্রতি কথায় কথা বলে চলে যা। এখন আপাতত ওর কোনো চাকরি নেই হাতে, যে চাকরিটা আছে 1 তারিখে চলে যাবে, তারপরে উনি কি করে, উনি একবার বলে যে আমি চোখ মুখ বন্ধ করে একদিকে চলে যাব, এরকম খালি বলে। আর আমার রাত্রে হইল না ভাইয়া, উঠা না, ঘুমের ভিতরে ভাঙচুর শুরু করে দেয়, আবার মাঝে মাঝে উল্টা পাল্লা কথা বলি, ওই সমস্যাটা আমার মাথায় এখনো আছে, মাঝে মাঝে ই হয়।
প্রিয় শ্রোতা, একটা কথা আছে যে ঈশ্বরের সেবা সেই করছে যে আসলে মানুষের সেবা করছে। আপনার চারপাশের মানুষজনকে আপনি সহায়তা করুন, আপনার চারপাশের মানুষজন যদি কেউ অসুস্থ থাকে, যদি কেউ নিরাশ্রয় থাকে তাকে আশ্রয় দিন, তাহলে আপনি আপনার যিনি সৃষ্টিকর্তা আছে তাঁরকে সেবা করছেন। আমরা ছোটবেলায় সেরকম একটা গল্প পড়েছিলাম ধর্মীয় বইয়ে, যে আমি তো ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে অন্ন দাওনি, আমি তো অসুস্থ ছিলাম তুমি আমার সেবা করনি, হ্যাঁ আমি তো নিরাশ্রয় ছিলাম তুমি আমাকে আশ্রয় দাওনি। তো উত্তরে বলছে, তুমি তো সৃষ্টিকর্তা, তোমার আবার আশ্রয়, তুমি ক্ষুধার্ত, এগুলো কি বলছো তুমি? তখন বলেছিল, তোমার পাশে একজন মানুষ অসহায় ছিল তাকে তুমি আশ্রয় দাওনি, ক্ষুধার্ত ছিল তাকে তুমি খাবার দাওনি, হ্যাঁ তাকে দাওনি মানে তুমি আমাকেও দাওনি। তো সুতরাং সেই জায়গাটি থেকে আমাদের এই বনটিকেই যে করতে হবে এমন কোনো কথা নেই, আপনার পাশের মানুষজনকে আপনি সহায়তা করুন। আজকের এই হ্যালো 8920 শুনে আপনার যদি এতটুকু উপলব্ধি হয়ে থাকে তাহলেই আমরা বলতে পারব, ও খুবই নিদারুণ অসহায় এবং ওর চেয়ে অসহায় মানুষ সমাজে অনেক আছে। ও 25 বছরের একজন কি বলা যেতে পারে যুবতী, এবং সেই জায়গাটি থেকে ওর যে সামনের ভবিষ্যৎ, মানুষের মনের যে সরীপু, সেই জায়গাটি থেকে ওর সামনের ভবিষ্যৎ কতটা রিস্কি একটা ভবিষ্যৎ আমরা সবাই চিন্তা করছি, এবং আমাদের যদি কারোরই কিছু করার থাকে নিশ্চয়ই আমরা সেটা যেন করি। আমরা শেষ করছি আজকের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 এই সেগমেন্টটি। বাকি সেগমেন্টগুলো নিয়ে আমরা একটু পরেই ফিরছি। গত সপ্তাহের 150তম পর্ব শুনে যারা কমেন্টস করেছেন সেই কমেন্টসগুলো, এবং একই সাথে যারা হ্যালো ইট 920 আসতে চেয়েছেন তাদের আকুতিগুলো সবকিছুই আমরা শুনব, তারপর আমরা একটু পরে আবারও ফিরব। ওকে দেখার জন্য, মানে আমাদের অতিথি যিনি আছেন রিয়া, তাকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
আমি ফয়সাল বলছিলাম, রুমা মুর্শিদের গল্পগুলো শুনলাম, আসলে ওনার জন্য খুব খারাপ লেগেছে আমার। এই ফটকা মানুষদের কারণে আজকে রুমা বা মুর্শিদ তাদের এই অবস্থা। আজকে ভালো মানুষ যারা খারাপ হয়ে যাচ্ছে এই তাদের মতো মানুষদের পাল্লায় পড়ে, আর সমাজের উঁচু তলার মানুষেরও একটু সমস্যা আছে, তাদের সার্কেলের কেউ বিপদে পড়লে তারা তখন এগিয়ে আসে না।
আমি গত সপ্তাহে যে রুমা নামে মেয়েটি গল্পটি শুনলাম, বড় কষ্ট পেলাম, জীবনে সুখ পাই না সাধারণ সবাই। আমি
সাইফুল ইসলাম বলছেন, 1 তারিখে যে অনুষ্ঠানটি প্রচার করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার মায়ের বয়সে একজন মহিলা এসেছেন ও একজন বাবা এসেছেন, ছোট বোন এসেছেন, আমি দোয়া করি তাদের সমস্যা সমাধান হয়ে যাক।
আমার নাম মোহাম্মদ সোহেল মৃধা, রুমা মোর্শেদ দম্পতির অনুষ্ঠানটা শুনছি, আমার কাছে খুব ভালো লাগছে, তো আমি ওনাদের পার্সোনালি হেল্প করতে চাই, দয়া করে প্লিজ ওনাদের হেল্প করার সুযোগ আমাকে দিবেন।
আমি মোসাম্মদ আমেনা, স্যার আমার মা বাবা কেউ নেই, আমি খুব অসহায়, প্রতিবার দেখতে নেই, কেউ দেখে নাই, আমি খুব কষ্টে আছি, প্লিজ আমি এর বেশি রেডি আসতে চাই, প্লিজ দয়া করে একটু হেল্প করেন আমাদের।
আমি মোহাম্মদ আলী, ছোটকালে আমার আব্বার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যায়, এরপর আব্বা বিবাহ করে, আমার ঘরে সৎমা আসে, কিন্তু আমার সৎমা এবং আমার জানা মতো অন্য অন্য সৎমার মধ্যে অনেক পার্থক্য। আমি চাই আমার জীবনের গল্পটা আমি বলতে, যে সৎমা আসলে কিরকম হয়, সে আমাকে যদি একটু সুযোগ করে দেন আমি খুব কৃতজ্ঞতা প্রকাশ করবো আপনাদের সাথে।
প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের বৈশাখের রঙে রাঙাতে দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং মল আজকের ডিল ডট কম নিয়ে এসছে বিভিন্ন রকমের রকমারি পণ্য। তো আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে ভিজিট করতে পারেন www.ajkerdeal.com।
আমি মোহাম্মদ আশিক মাহমুদ বলছি, আমার জীবনে আমার ওয়াইফ আমার 10 বছরের একটা ছেলেকে নিয়ে চলে গেছে, ওনার বাপ মার সাথে আমার কোন সম্পর্ক নাই, আমার জীবনের অনেক কিছু ঘটনা আছে আমি বলতে চাই, আমার যদি কিছু একটু সুযোগ করে দেওয়া যেত।
চৈতি রহমান, আমি আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট একজন পার্সনকে নিয়ে কথা বলতে চাই, যে হয়তো আমার ভালোবাসার মানুষ, হয়তো সে আমাকে ওভাবে ভালোবাসে না, ওভাবে একসেপ্ট করে নেই, আমি তাকে আমার মতো করে একসেপ্ট করছি, বাট আমি বলতে চাই, আমি সবাইকে জানাতে চাই।
আমি শাকিল, আমার বাবা 2টি বিয়ে করে, প্রথমে একটা মামাতো বোনকে বিয়ে করে, তারপরে আমার মাকে বিয়ে করে, পরে মামাতো বোনের জন্য আমার মাকে ছেড়ে দেয়, আমার মা আরেক জায়গায় বিয়ে হয়, তার জন্য আমি এখন খুবই কষ্টে আছি। আমি 8 বছর থেকে আমার মার সাথে কোনো যোগাযোগ রাখতে পারিনি, আমি 8 বছর পরে আমার আম্মার সাথে আমি দেখা করছি। আমার জীবনের যা গল্প আছে আমি সব আপনাকে এবিসি রেডিওতে বলতে চাই, প্লিজ আপনারা একবার আমাকে সুযোগ করে দিবেন।
আমি মুমি আক্তার, আমি মধ্যবিত্ত একটা ফ্যামিলির মেয়ে, আমার জীবনে আমি অনেক ভুল করেছি, এই জন্য আমি চাই না যে আমার মতো ভুল আর কেউ করুক, তাই আমার মনের কষ্টটা আমি সবার কাছে প্রকাশ করতে চাই, বাট আমি যে প্রতারিত হয়েছি আমি চাই না যে আমার মতো প্রতারিত কেউ হোক, এই জন্য আমি আপনাদের কাছে কিছু বলতে চাই।
আমার নাম মোহাম্মদ নাজমুল ইসলাম, ছোটবেলা থেকে আমার বাবার অনেক অত্যাচার সহ্য করেছে আমার মা এবং আমিও আজও সহ্য করে আসছি, আমি একবার কিডন্যাপ হয়ে যাই, তারপর আমার লেখাপড়া বন্ধ হয়ে যায়, আপনারা আমাকে প্লিজ নির্বাচন করুন, আমি আপনাদের কাছে অনেকদিন ধরে ট্রাই করছি।
আমার নাম আশিক মাহমুদ মিরাজ, এক কুলি যাই, 3 বন্ধু ছিলাম, আমাদের তিনজনের উদ্দেশ্য ছিল একজনের বিপদে দুজনের সাহায্য করা। তাদের দুজনের সাহায্য নিয়ে একটি মেয়ের সঙ্গে সম্পর্ক করেছিলাম। এভাবে পাঁচ বছর চলার পর তারা দুই বন্ধু একটি মেয়ের জন্য আমার জীবনটাকে তছনছ করে আমার ভালোবাসার উপর কবর দিয়েছে। আমার জীবনের শেষ আশা হলো আমার জীবনের কথাগুলো উপস্থাপন করতে চাই।
আমার নাম মোহাম্মদ খুরশিদ আলম। সংগ্রাম করে যারা বড় হয় আমি তাদের মধ্যে একজন। আমার লাইফটা পুরোটাই একটা সংগ্রামী জীবন। আমি আমার সংগ্রামের যে বিভিন্ন স্টেপ বাই স্টেপ মানুষের কাছে বলতে পারি এবং মানুষও যদি কিছু আমার কাছ থেকে শিখতে পারে এখানেই আমার প্রাপ্তি।
আমার নাম অর্ণিকা কাবাসন রিমা। আমি একাদশ শ্রেণীতে পড়ি। ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি। বাবা মা আবার কি জিনিস পাইনি। কৃষি পরীক্ষার পরে বাবার কাছে যাই। এর মধ্যে রয়েছে অনেক দুঃখ, কিন্তু কখনো কাউকে বলার সাহস পাইনি। আমি যদি আমার সব দুঃখের কথা ইতিহাস থেকে আমি বলতে পারতাম আমি অনেক হালকা হতাম। তাহলে প্রতিযোগিতায় আমি চাচ্ছি যে আমার কষ্টগুলো আমি শেয়ার করার জন্য।
এই ফোন কলগুলো যখন বাজে তখন এতটা মনোযোগ দিয়ে আমি শুনি, মানে এটা আসলে না এক্সপ্রেস করা যায় না কোনোভাবে। এরকম হাজার হাজার ফোন কল প্রতি সপ্তাহে আমাদের আর্কাইভে জমা হয় এবং তার মধ্য থেকে একজন ভাগ্যবান যিনি হ্যালো ইট 920 তে বলার সুযোগ পান। যে বোনটির কথা একটু আগে আমরা শুনছিলাম ও অনেক ছোট, নিশ্চয়ই তোমার সঙ্গে আমরা যোগাযোগ করব এবং এমনও হতে পারে আগামী সপ্তাহে তুমি আমাদের অতিথি হচ্ছ। যারা এরকম আশায় আমাদের সঙ্গে কানেক্টেড থাকেন তাদেরকে বলবো প্লিজ হাল ছাড়বেন না। জীবন যেভাবে এগিয়ে যাচ্ছে হ্যালো ইট 920 আপনারই বন্ধু, আমাদেরকে ফোন করবেন, নিরাশ হবেন না, বারবার করবেন। হয়তো আমরা আমাদের কাজের চাপে বা যে কোনো কারণেই হোক আপনাকে খুঁজে পাইনি, কিন্তু আপনার জীবনের গল্প আমরা প্রচার করতে চাই। ফোন করুন, বারবার চেষ্টা করুন, নিশ্চয়ই আপনার দরজায় আমরা কোন এক সময় কড়া নাড়ব। আজকের মতো শেষ করছি। আগামী বুধবার 152তম পর্ব নিয়ে আমি কিপ্রিয়া ফিরে আসব। আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই ABC রেডিও সাথে থাকবেন। শুভরাত্রি।